exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 আপনাদের প্রিয় অনুষ্ঠানে, এবং আর যে সেতু আছে আপনার সাথে, আর আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 এফএম। প্রিয় শ্রোতা, আজকেও এমন একটা জীবনের গল্প আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। তার প্রেক্ষিতে আমি এতটুকুই শুধু বলতে চাই যে জীবনটা আপনার কল্পনার চাইতেও কিন্তু অনেক বেশি কিছু, সেরকম একটা কিছুই হয়তো আজকের গল্পে আপনি উপলব্ধি করবেন। বেশি কথা আমি বাড়াচ্ছি না, কারণ এমন একটা গল্প আপনার জন্য অপেক্ষা করছে যেটা আসলে সবকিছুকে ছাপিয়ে যাবে। আজকে যিনি রয়েছেন অতিথি হিসেবে এখানে, তার কাছে যাবার আগে আপনাদেরকে আমি একটু বলতে চাই যে প্রত্যেকটা জীবনেই কিন্তু এক একটা গল্প রয়েছে, এবং আমরা চাই সেই গল্পগুলো উঠে আসুক আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 মধ্য দিয়ে। আর সেজন্যই আপনাদের জন্য একটা ফোন নম্বর রয়েছে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার নম্বরটি বলছি আমি, 09613892892। এছাড়াও আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আরও একবার বলছি, www.facebook.com/setu.abcradio। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে, নামটা আমি তার কাছ থেকেই জানতে চাই। আপনার নামটা প্লিজ।
আমার নাম সানজিদা।
আপনার এখন বয়স কত?
আমার বয়স 29 বছর।
পেশায় কিছু করছেন?
পেশায় আমি গান করছি, গৃহিণী হিসেবে আছি।
আচ্ছা, আপনার এমনিতে বাড়ি কোথায়?
চট্টগ্রাম।
চট্টগ্রাম,
জি।
আমরা আসলে আপনার জীবনের একেবারেই ছোটবেলা থেকে শুনতে চাই, যেখান থেকে আপনার মনে পড়ে।
যেটুকু শুনেছি, আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা মারা যান। আমি আসলে বাবার আদর বলতে কিছু পাইনি কখনো, আমি দেখিনি, ইভেন ওনার কোনো ছবিও আমি কখনো দেখিনি। তো আমার শুধু মা ছিল, এক ভাই ছিল, এক বোন ছিল, আমি সবার ছোট ছিলাম।
মানে আপনারা তিন ভাই বোন?
জি, তিনজন। তো আমার বোন ঢাকায় কোনো একটা বাসায় কাজ করত।
মানে তখনই কাজ করত?
জি, তখনই কাজ করত।
যখন বলছেন তখন আপনার বয়স কত ছিল? একেবারে
আমার আসলে হয়তো 3-4 এরকম হবে।
3-4 বছর? মানে আপনার গল্পটা শুরু হচ্ছে আপনার বয়স যখন 3 বা 4 বছর, এবং 6 মাস বয়সে আপনার বাবা মারা
যায়। মানে তখন আমার বোন ঢাকায় কোনো এক বাসায় কাজ করত, তো আমার ভাই থাকতো এতিমখানায়, তো মার সাথে আমি থাকতাম। তো এভাবে হয়তো 5-6 বছর বয়সে স্কুলে ভর্তি হওয়ার জন্য, যখন অন্য বাচ্চারা স্কুলে যাচ্ছে, তখন ভর্তি স্কুলে যাওয়ার জন্য আমি আগ্রহ দেখালাম, মাকে বললাম যে মা স্কুলে যাব।
আচ্ছা, তখন সংসার চলছিল কিভাবে?
সংসার চলছিল, মা আসলে কাজ করত, বিভিন্ন আশেপাশের বাসায় কাজ করত।
ওটাই একমাত্র উপার্জনের?
ওটুকুই। স্কুলে যাওয়ার যখন আগ্রহ প্রকাশ করলাম, মা রাজি হলো না। মা বলল সে অনেক টাকা পয়সার ব্যাপার, আর ভর্তি করাই নাই। এভাবে পরে গিয়ে আমাকে আমার এক মামি নিয়ে গেল, যেহেতু কষ্টে আছি, খাবার দাবার টাকা কাপড় চোপড়ে, তো মামি নিয়ে গেল, মামির কাছে থাকছি। মামির একটা ছেলে ছিল ছোট, ওকে দেখাশোনা করতাম তখন, যদিও আমিও শিশু আসলে, তবু কুলে নিতাম, যেটুকু পারতাম আদর করতাম। তো মামির ওখানে খেতাম, তিনবেলা ওখানে ঘুমাতাম, কাপড় চোপড় দিত মামি,
কাছাকাছি থাকতো মামি,
কাছাকাছি। তো এক পর্যায়ে গিয়ে মামিকে বললাম যে মামি আমি স্কুলে পড়বো, তো মামি আসলে রিস্ক নিতে চাইল না। পরে আমি আমার জোরাজুরিতে আমি দেখলাম যে আশেপাশে যখন সবাই পড়াশোনা করত, ওদের পড়াশোনাগুলো শুনে আমার খুব ভালো লাগতো, বাচ্চাদের ছোট ছোট ছড়াগুলো, আমার ইচ্ছে করতো যে আমিও পড়ি। বাট আমি শুনে শুনে মুখস্থ করতে পারলেও আসলে আমি তো করছিনি না। তো এই বিষয়টা আমাকে খুব নাড়া দিত যে আমি চিনব অক্ষরগুলো, আমি পড়াশোনা করব। তো করতে গিয়ে এক পর্যায়ে মাকে আবারও বললাম যে আমি স্কুলে পড়ব। তো পরে মামি মাকে বোঝালো যে ওকে স্কুলে দেন, ও ভালো করতে পারবে। তো শেষে মা পরে জোরাজুরিতে স্কুলে ভর্তি করালো, মাত্র 10টা টাকা ভর্তি ফি ছিল, মা সেটা দিতে পারেনি।
কত সালের কথা বলছেন এটা?
স্কুল 93-তে।
ওকে।
তো সেই টাকাটা মওকুফ করে দিয়ে, কিংবা মওকুফ করেছেন নাকি অন্য কোনো টিচার দিয়েছেন আমার মনে নেই ঠিক, তো কিন্তু মা দেননি, আমাকে ভর্তি করানো হলো স্কুলে।
ওকে।
আমার খুব ভালো লাগতো স্কুলে যেতে, আসলে আমি প্রতিদিন স্কুলে চলে যেতাম, আর মামির সংসারের টুকিটাকি কাজগুলো করতাম সে ছোট বয়সেই, বাচ্চার কাপড়গুলো ধুইতাম, ও ঘর ঝাড়ু দিতাম। তারপরে আবার মামিদের অনেক ধান ছিল, ধান আসতো, মাথায় করে ধানগুলো রোদে শুকাত দিতাম, আর বিকাল হলে সেগুলো ওখান থেকে নিয়ে যেতাম অন্যদের সাথে, বাজার করে আনতাম।
মানে সংসারের যত
ছোটখাটো যতটুকু আমাকে দিয়ে যতটুকু সম্ভব হতো,
ঘরের বাইরে সব জায়গায় আপনি
করতাম। তো এভাবে যখন আস্তে আস্তে ক্লাস 2 এর রেজাল্ট দিল ফাইনাল, তখন দেখলাম যে আমার নামটা অ্যানাউন্স করা হয়েছে ফার্স্টে, মানে আমি ফার্স্ট হয়েছি ক্লাস 1 থেকে 2 তে। বাট আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো টিচাররা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ তুমি ফার্স্ট হয়েছ। আসলে সেখান থেকে আমার মানে পড়াশোনার প্রতি আগ্রহটা আরো বেশি বেড়ে গেল। আমি এরপর আরো মনোযোগ দিলাম, তৃতীয়ও ফার্স্ট হলাম, ফোরে উঠলাম, ফোরেও ফার্স্ট হলাম, ফাইভেও কিন্তু ফার্স্ট হলাম। এর মধ্যে ফাঁকে ফাঁকে আসলে মামির কাছে ছিলাম, মামি আমাকে অনেক সময় অনেক অপমানজনক কথাবার্তা বলতো, অনেক অপমান করতো, বিশেষ করে খাওয়া নিয়ে।
এটা কি শুরু থেকেই?
এটা শুরু থেকে কিনা আমার মনে নাই, তবে যখন থেকে বুদ্ধি হয়েছে বুঝতে পারছি তখন থেকে সেটা মনে হয় যে ত্রিপুরে ওঠার পরে সেটা বুঝতে পারছি। আমাকে খুব খোঁটা দিত যে তো বেশি ভাত খাস কেন, এরকম বলতো, কারণ সারাদিন কাজ করতাম কিন্তু পর্যাপ্ত খাবার পেতাম না, ভাতটাই মুখ ছিল, তখন ভাতটাই খেতাম, তো সেটা বেশি খেতাম। তো মামি বলতো যে এত বেশি খাও কেন, কম খেতে পারো না, কতটা বলতো। এরপরে দেখা যেত মামি অনেক সময় আমাকে বলতো যে মানে কাজের মেয়ে চাকরানি, এরকম বলতো। স্কুলের বন্ধুরা আসলে, ছোট ছোট বাচ্চারা যখন সাথে করে আসতো, ওদেরকে উল্টা বোঝানো হতো যে এত কাজের মেয়ে তোমরা এর সাথে কেন মিশো।
আপনার কি উনি আপন মামি ছিলেন?
আপন মামি ছিলেন না, আসলে প্রতিবেশী ছিলেন, ওনাকে মামি ডাকতাম সে ছোটবেলা থেকে। মামি আবার আমাকে যে টেবিলে বসে পড়তে দিতেন না, বলতেন যে বস্তা বেসিয়ে ওই যে
নিচে বসো,
যে নিচে বসো, নিচে বসে পড়ো, রাত্রে বা সন্ধ্যায় লাইট জ্বালিয়ে পড়তে দিত না। ইভেন রমজানের সময় যে কোরআন শরীফ পড়তাম সে ভোর রাতে, তখনও আমি পড়া অবস্থায় রয়ে যেতাম, মামি এসে আমার লাইটটা বন্ধ করে দিয়ে যেত যে দরকার না লাইট জ্বালিয়ে পড়ার, তুমি সকালে পড়ো। গরমের দিনে সে ফ্যান চলতো, আমি আমাকে ফ্যানটা চালাইতে দিত না, যদি দিয়ে ঘুমাতাম মধ্যরাতে এসে দেখতাম যে ফ্যানটা বন্ধ করে দিয়ে গেল। তো এবং পরে পরে নির্দেশ দিত যে খবরদার ফ্যান যেন না চালাস, এরকম বলতো। তো শেষে আমি কি করতাম যে একটা রুমাল ভিজিয়ে মানে পানি সহ রুমালটা আমার বুকের মধ্যে রাখতাম, রুমালের ঠান্ডা পানিগুলো আমার শরীর শুষে নিত, তাহলে হয়তো একটু ঠান্ডা পড়লে আমি ঠিক ঘুমাতাম। এভাবে আমার লং টাইম সময় গেছে।
ওকে প্রিয় শ্রোতা, মাত্র বোধহয় শুরু হলো জীবনযুদ্ধটা সঞ্জিতার, এরপরে আমরা দেখি আরো অনেক লম্বা একটা, দেখা যাক কোন থেকে যায়। হ্যাঁ, তারপর
তো আমি যখন ক্লাস ফাইভে উঠি, ফাইভে পড়াকালীন সময়ে শেষের দিকে আমার ঠিক মনে নাই, হঠাৎ করে আমার জন্য একটা প্রস্তাব আসলো, বিয়ের প্রস্তাব আসলো। দেখা যাচ্ছে যে মা আয়োজন করছে বিয়ে দিবে, বিয়ে বলতে এটা এঙ্গেজ করে রাখার কথা ছিল।
কম বয়সে বিয়ের প্রস্তাব ছিল,
কম বয়সে বিয়ের প্রস্তাব এসছে। গ্রামে যা হয় আসলে, গরিবের ঘরে বিশেষ করে ঘটনাগুলো বেশি ঘটে, তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।
খরচ যোগাতে পারছি না, মেয়েকে রাখবো কি,
সবকিছু মিলিয়ে বড় হচ্ছে, নিরাপত্তা দিব কিভাবে,
এসব চিন্তা করেই কিন্তু বাল্য বিবাহগুলো ঘটে আমাদের গ্রামাঞ্চলে এখন। এই ব্যাপারগুলো মানে এই যে বাল্য বিবাহ, মানে একটা মেয়ে মানে আপনারই তো মেয়ে, প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি যে আমাদের সমাজে এরকম ঘটে যে নিজের মেয়েকে হয়তো খরচ যোগাতে পারছে না, খুব অল্প বয়সে বিয়ে দিতে চায়, এতে করে কি হয় ওর জীবনটা কিন্তু অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়। ঠিক ঠেলে দেওয়া নয়, জীবনটা এক প্রকার শেষ করে ফেলাই হয়। এটা কতখানি যুক্তিযুক্ত এবং এটা করা উচিত কিনা আমি জানি না। ওকে হ্যাঁ, তারপর
তারপরে দেখলাম আমার যখন বিয়ের কথাটা হচ্ছে, মা রাজি, পাত্রপক্ষ আমাকে পছন্দ করলো।
আপনার মা রাজি ছিলেন?
আমার মা রাজি ছিলেন, এবং আশেপাশে যারা বড়জন ছিল এরাও রাজি ছিল। এখানে জাস্ট এঙ্গেজমেন্ট করে রাখার কথা ছিল, বিয়েটা আরো পরে হওয়ার কথা ছিল। যখন বিয়ের কথাটা হলো, আমি আবার মামির কাছে চলে এলাম, মামির কাছে থাকছি। মামির কাছে এসে দেখি আবারও সেই অপমান, অপদস্থ, সেই খাবারের কষ্ট, থাকার কষ্ট, ঘুমানোর কষ্ট, মানে মামির কাছে অত্যাচারিত হলে বাড়িতে চলে যাই। তো এভাবেই একদিন বাড়িতে চলে গেলাম, আবার ঠিক দু তিন দিন পরে একদিন দেখলাম আমার বোনের জামাই আসলো রাত্রে, বনবনের হাজবেন্ড। তো এসে দেখি রাত্রে আমার মার সাথে চিল্লা চিল্লি শুরু করলো। তো আমি ওটা জানতে চাইলাম যে ব্যাপার কি, কেন অত চিল্লা চিল্লি করছে। তো মা বলল মানে আমার বিয়ে নিয়ে, আমার বিয়েটা দিতে পারবে না, আমার বিয়েটা ভেঙে দিতে হবে। তো কারণ আমার বোনের জামাই বলছে তোকে আমি বিয়ে করব।
আপনার বোনের জামাই আপনাকে বিয়ে করতে চায়?
আমার বোনের জামাই আমাকে বিয়ে করতে চায়।
আপনার বড় বোনের হাজবেন্ড আপনাকে বিয়ে করতে চায়?
আমার বড় বোনের হাজবেন্ড আমাকে বিয়ে করতে চায়।
ওকে, কারণ আপনার বোনের সাথে কোনো সমস্যা ছিল? তার
না কোনো সমস্যা ছিল না, ওদের আসলে ভালো সংসার ছিল, বাচ্চাও আছে দু তিনজন।
তখনই দুটো বাচ্চা ছিল?
তখন দুজন বাচ্চা, তিনজন বাচ্চা মেবি।
ওকে, এবং আপনার বয়স কত তখন? আপনি ক্লাস ফাইভে পড়ছেন?
জি, বারো কিংবা তেরো। তারপরে এখন আমার দুলাভাই আমার বিয়েটা ভেঙে দিল, আমাকে সে বিয়ে করবে এবং আমাকে যেন কোথাও বিয়ে দেওয়া না হয়।
আচ্ছা, আপনার বিয়েটা ভেঙে দিল আপনার দুলাভাই, সে আপনাকে বিয়ে করবে, তো আপনার মার কি বক্তব্য সেখানে?
আমার মায়ের একটা বক্তব্য ছিল, আমার মা আমাকে বারবার বলছিল আমি যেন কোথাও চলে যাই।
মানে কোথাও চলে যাই? মানে
কোথাও চলে যাই মানে আমার মা বলতে চাচ্ছিল আমি শহরে যেন চলে আসি, গার্মেন্টসে চাকরি করি, তাহলে আমিও মুক্তি পাবো, আমার বোনও মুক্তি পাবে।
আচ্ছা,
আর আমি যদি এখানে বাড়াবাড়ি করি কিংবা বিচার চাই কিংবা কোন ধরনের হই হুল্লোড় করি তাহলে আমার বোনকে তালাক দিবে।
মানে আপনার মা চাচ্ছিল যে আপনি যেন বাড়ি থেকে পালিয়ে যান,
পালিয়ে না যাই, তবুও আমি যেন আমার এলাকায় না থাকি, ওর চোখের সামনে যেন না থাকি, ওর চোখের সামনে যেন না।
দুলাভাই আপনাকে বিয়ে করতে চাচ্ছে এই জন্য?
জি, তারপরে এসে আমাকে বিভিন্ন সময় উনি যাচ্ছিলেন না। আবার কিছুদিন পরে দেখা গেল আমার দুলোভাই আসলো, এসে আমার মায়ের কাছে টাকা চাচ্ছে, যৌতুক হিসেবে টাকা চাচ্ছে কিছু, যে আমাকে টাকা দিতে হবে।
বিয়ের কত বছরের মাথায় এটা?
এগুলো প্রায় 8-9 বছর তো হবে।
8-9 বছর পরে গিয়ে কিসের যৌতুক চাচ্ছে সে?
এরা আসলে গরিবের ঘরে হয়, এটা এরা সময় অসময়ে টাকা চাই, তো এটা যৌতুক হিসেবে ধরা হয়, কারণ একটা অসহায় পরিবারকে চাপ দিয়ে টাকা নেওয়াটা।
প্রিয় শ্রোতা, যৌতুক ব্যাপারটা কিন্তু আইন বিরোধী, এটা যদি আমাদের আশেপাশে হতে দেখি এটা কিন্তু আইনানুক ব্যবস্থা আমাদের সবারই নেওয়া উচিত।
তারপরে মা এখন টাকাটা আমার পাশের বাড়ির আরেকজনের থেকে আপনার সুদের উপরে নিয়ে 3,500-4,000 টাকা দিয়েছিল, তো দেওয়ার পরে শান্ত হয়েছে, এও অপেক্ষা করছে যে আমি আরো বড় হই, পড়াশোনা করি। এ অবস্থায় আমি আমার মামির কাছে আবার চলে গেলাম। আসলে আমার মামির কাছে আমি যেটা পাই সেটা হচ্ছে খাওয়ার থাকার নিরাপত্তা, যার কারণে আমি বাড়িতে ধাক্কা গেলেই মামির কাছে চলে যাই। 6-এ উঠলাম, ভর্তি হতে পারছিলাম না 6-এ, আমার এক টিচার আমার সমস্ত খরচ বহন করে আমাকে 6-এ ভর্তি করে দিলেন। 6-এ ভর্তি হওয়ার পরে আবার এখন বইয়ের ব্যাপারটা, আমার বই নাই, আর সবাই যেখানে নতুন নতুন বই নিয়ে পড়াশোনা করছে, নতুন নতুন স্কুল ড্রেস আর নতুন নতুন জুতো পরে যাচ্ছে, সেখানে আমি আমার এই 10 বছর স্কুল জীবনে আমি কোনোদিন একজোড়া স্যান্ডেল পরে স্কুলে গিয়েছি আমার মনে পড়ে না।
মানে আপনি খালি পায়ে স্কুলে যেতেন?
আমি খালি পায়ে স্কুলে যেতাম, এবং আমার পায়ের প্রায় নখ ছিল না, কারণ আমি কাদা মাটিতে এত কাজকর্ম করে বেড়াতাম, সারাদিন সংসারের কাজগুলো করতাম।
পড়াশোনা করার সময় পেতেন কখন?
পড়াশোনা করার সময়টা আমি একদম পেতাম না, মামির বাসায়ও কাজ, আমি ক্লাসে যেটুকু পড়াশোনা করতাম ওটুকু আমাকে প্রচুর কাজ দিত, আমি ক্লাসটা মেনটেন করতে পারতাম। আর আমি মুখস্থ বিদ্যায় বিশ্বাসী ছিলাম না, আমি বিষয়টা বুঝে নিতাম ক্লাসে এবং সেই প্রেক্ষিতে সেভাবে লিখতাম বা গুছিয়ে বলতাম, আর যার কারণে আমি হয়তো কোনো ক্লাসে বৃত্তি পাইনি, এও পাইনি।
মানে মাঝে মাঝে একটা রেজাল্ট করে সব সময় থাকতাম।
জি, এভাবেই তো অনেক সময় দেখা যেত আমি স্কুল থেকে বইটা যেভাবে নিয়ে এসেছি পরের দিন ঠিক সেভাবেই নিয়ে গিয়েছি। আমি স্কুলের ফাঁকে ফাঁকে এসে আপনার লাঞ্চ টাইমে এসে সংসারের কাজগুলো করতাম, সমস্ত কাজ সংসারে, মামিরা যে ভাত খেত, ভাতের প্লেটটা পর্যন্ত আমি রেডি করে রেখে যেতাম যে প্লেটটা যেন নিয়ে খেতে পারে। তো এভাবে আমি যখন 7-এ উঠি, 7-এ উঠে এক পর্যায়ে দেখা গেল আমার ভাই আমার মা মানে আমাকে পড়াশোনা করাবে না, আমাকে বলছে গার্মেন্টসে চাকরি করবো, তো জোরাজুরি করছে।
আপনার ভাই কি করতো?
আমার ভাই আসলে তখন বেকারির কাজ করতো, তো কারিগর, জি দিত, তো দিলেও সেটা পর্যাপ্ত ছিল না, কারণ ও তো আমার আমার বড়, বেশি বড় ছিল না, ওর বয়সে ও যেটুকু ইনকাম করতো সেটুকু দিত, যেটুকু দিয়ে সংসার চলা কখনো সম্ভব না। তো এর মধ্যে আমাকে শহরে নিয়ে যাবে, চাকরি করাবে, কারণ আমি রাজি না। তো আমি রাজি না বিদায় একদিন কি করলো ভাইয়া, মানে রাত্রে আমার ভাই আমার সাথে বাড়াবাড়ি করে মেরেছে, প্রচুর আমাকে প্রচুর মেরেছে। মারার পরে আমি ঘুম, আমার ঘুমের মধ্যে আমার ভাই আমার সমস্ত বইগুলো নিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, সমস্ত বই খাতা আমার পুড়িয়ে দিয়েছে। পুড়িয়ে দেওয়ার পরে এরা, এটা হতো কি মাঝে মাঝে মানে মামির কাছ থেকে নিয়ে যাইতো এরা এসে, আমি চলে যেতাম, মামির কাছে কষ্ট পেলে চলে যেতাম। তো এভাবেই একদিন বাড়িতে ঘটনাটা ঘটেছে। তো বই পুড়িয়ে দেওয়ার পর আমি জানতাম না, সারা রাত আমি তো মার খেয়ে ঘুমিয়েছি, আমার মাও কিছু বলতে পারতো না, বললে মা কেউ মারবে এরকম। তো শেষে সকাল উঠে দেখে আমার সমস্ত বই খাতা পোড়া, আমি ভীষণ কান্না করি তখন, আসলে আমার এই লেখাপড়া ছাড়া আমার আর কোনো সম্পদ ছিল না তখন, এটাই আমার স্বপ্ন, এটাই আমার বাঁচার একটা অনুপ্রেরণা ছিল, পড়াশোনা করবো আমি, বাঁচবো এটাই। তারপরে শেষে আমাকে জোর করে চিটং নিয়ে আসলো, এনে একটা গার্মেন্টসে আমাকে চাকরি দিল।
ওকে, আপনার বাড়ি কি চিটাগং?
জি, আমার বাড়ি চিটাগং। তো আমাকে গার্মেন্টসে চাকরি দিল, আমি তো শিশু আসলে তখন, আমাকে দেখতে বড় হয়েছে এরকম মনে হয় না, তো সবাই আমাকে নিয়ে আমাদেরকে তাকাতো, মানে কেমন যেন উৎসুক দৃষ্টি নিয়ে তাকাতো, যে তো ছোট মেয়ে গার্মেন্টসে। তো পরে একদিন আমি স্কুল ড্রেস পরে গার্মেন্টসে যাই, তো তখন সবাই কানাঘোষা করতে থাকে যে এত স্কুলের স্টুডেন্ট এখানে কি জন্য আসলো,
স্কুল ড্রেস পরে কেন গেলেন গার্মেন্টসে?
আমি স্কুল ড্রেস পরে, আসলে স্কুল ড্রেসটা তো তখন পরিত্যক্ত হয়ে গেছে, তখন আমি স্কুল থেকে স্কুল আর যাচ্ছি না,
গার্মেন্টসে
অফ হয়ে গেছে, আমার বই খাতা পুড়িয়ে দেওয়া হয়েছে, তো তখন আমি স্কুল ড্রেসটা কি করবো, ফেলে তো দিব না, তো সেই জন্য সেটা ব্যবহার করছি। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো, একজন হালিম নামের একজন ব্যক্তি ছিলেন, আমি জানি না কোথায় আছেন, ওই হালিম ভাই আমাকে বলেছিলেন, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমার নামটা কেন মনে আছে? এ কারণে মনে আছে, ওনাদের ছোট ছোট উপদেশগুলো আমাকে অনেক উপকার করেছে। তো হালিম ভাই আমাকে বললেন, আমার সাথে কথা বললেন এদিনের পরে স্কুল ড্রেস দেখে, তো কথা বলে উনি অবাক হলেন যে তুমি এত সুন্দর কথাবার্তা বলো, তোমার পড়াশোনার ইয়েটা ভালো, তুমি কেন পড়াশোনা ছেড়ে আসলে? আসলে আমি এত গরিবের মেয়ে, একেবারে ছিন্নমূল, এটা কেউ বিশ্বাস করতো না, তো উনি আমাকে, আমি ওনাকে বলার পর উনি আমাকে বললেন তুমি আবার চলে যাও, যেভাবে পারো তুমি পড়াশোনাটা করো। তো ওনার এই কথার প্রেক্ষিতে আমি আবার বাসায় এসে বায়না ধরলাম আমি চলে যাব, আমাকে দিয়ে আসো আমি পড়াশোনা করব। তো ভাইয়া আমাকে আবারও মারলো প্রচুর, মেরে মানে দিবে না, তুমি চাকরি করছো চাকরি করো, এখান থেকে তোমার জীবন শুরু। তো আমি রাজি হইনি, আমি জোর করে ভাইয়ার সাথে বাড়াবাড়ি করে সে বয়সে আমি আবার চলে গেলাম বাড়িতে। তো ভাইয়া সেদিন কোরআন শরীফ ছুঁয়ে বলেছিল যে আজ থেকে তোর কোনো দায়িত্ব জীবন আমি নেব না। তো আমি সেটাও পরোয়া করিনি, আমি ওনার ওই ওনার যে দায়িত্ব না নেওয়ার সিদ্ধান্তটা আমি সেটাকে মেনে নিয়েছি, বাট পড়াশোনাটাকে আমি দূরে ঠেলে দেইনি, আমি আবার চলে এসেছি।
কতদিন গার্মেন্টস ছিলেন?
আমি ছিলাম প্রায় 1.5 মাসের মতো।
ওকে, তো ওখানে থাকতেন কোথায়?
ওখানে একটা বস্তিতে একটা রুম নেওয়া হয়েছিল, এটা টোটালি বস্তি, যেখানে আমি কখনো স্বস্তি নিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না। বেড়ার ঘর, ফ্লোর মাটি ছিল, ওরকম একটা ঘরে থাকতাম। ওখানে আমি 1.5 মাস কাটিয়েছি। তো পরে আবার যখন বাড়িতে চলে গেলাম, স্কুলে গেলাম, 1.5 মাস এভাবে কাটানোর পরে আমি আবার চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে আবার স্কুলে তো ভর্তি ছিল, অ্যাডমিশন ক্যান্সেল হয়নি। তো আমি স্কুলে যাচ্ছি, আবার পড়াশোনা করছি। টিচাররা জিজ্ঞেস করছে এতদিন কোথায় ছিলাম, বলছে যে তুমি পড়াশোনা ছেড়ো না, কষ্ট হলেও পড়াশোনা করো। তো টিচাররা যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন আমার প্রতি, যথেষ্ট আদর করতেন। এভাবে একদিন দেখি বাড়িতে আমার দুলাভাই আসলো রাত্রে 10:11টার দিকে, আমি পড়াশোনা করে হয়তো সম্ভবত শুয়েছি এরকম অবস্থা। তো এসে উনি ভাত খেলো, ভাত খেয়ে কথাবার্তা বলার এক পর্যায়ে মার সাথে বাড়াবাড়ি করছে, মানে সেই বিয়ের বিষয়টা নিয়ে,
মানে আপনার যে বিয়েটা ঠিক
হয়েছে, জি, সেই বিয়ের বিষয়টা নিয়ে আবার বাড়াবাড়ি করছে, মানে মাকে বলছে আমাকে নিয়ে যাবে। মা বাড়াবাড়ি করছে কোথায় নিয়ে যাবে, আমি যে তো বলছে আমি যেখানে বলি সেখানে। তো পরে আমাকে বললো যে আমার সাথে চলো। জিজ্ঞ বললাম কোথায় যাব, আমি যেখানে বলি সেখানে, ওর একটা কথা ছিল আমি যেখানে বলি সেখানে।
আপনার মা কি রাজি ছিলেন যে আপনার দুলাভাই আপনাকে বিয়ে করুক?
না, কখনো না। কিন্তু উনি প্রতিবাদ করার কোনো সামর্থ্য না ছিল।
আমি এখনো ঠিক বুঝতে পারলাম না যে আপনার বোনের সাথে কি সমস্যাটা ছিল।
কোন সমস্যা ছিল না, ওদের সংসার ঠিক সুন্দরই ছিল।
সুন্দর ছিল? আপনার বোন জানতো যে আপনাকে সে বিয়ে করতে চায়?
আমার বোন জানতো, আমার সাথে একটু বিয়াদবি করে, তবে এত কিছু জানতো কিনা আমি জানি না, কারণ আমি তো তখন গুছিয়ে বুঝিয়ে বলার মতো সামর্থ্য শক্তি সাহস আমারও ছিল না। তো বাড়াবাড়ি করতে করতে এক পর্যায়ে আমাকে প্রচুর মারলো, মানে এত মার মেরেছে আমি সহ্য করতে পারছিলাম না, আর অপমানিত হচ্ছিলাম যেহেতু বড় হয়েছে। আগে মারলে সেটা তো অপমান লাগত না, এখন লাগে, আমি বড় হয়েছি, বড় মেয়ে, আমাকে আমার মা মারবে, ও মারবে কেন?
মানে আপনার মার সামনে আপনাকে মারধর করছে?
জি, আমার মায়ের সামনে মারধর করছে।
তো আপনার মা কি করছিলেন?
আমার মা বাধা দিচ্ছিলেন, বাট আমার মা তো, ও পুরুষ মানুষ হোক তো ধরতে পারছেন না।
আচ্ছা,
তো শাশুড়ি হলেও আমার মা তো নারী।
বুঝতে পারছি। আচ্ছা, আপনার দুলাভাই কি করতেন, পেশায় কি করতেন?
ও তখন সিএনজি চালাতো।
আচ্ছা,
তো এখন আমাকে খুব মারার পরে আমি রেগে গিয়ে এক পর্যায়ে গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করি।
মানে আপনি নিজের গায়ে কেরোসিন?
নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা করি, কারণ আমি কোথাও বিচার দিতে পারছি না, এসব কেউ কানে নিচ্ছে না।
মানে আপনি আত্মহত্যা করার চেষ্টা করলেন?
আত্মহত্যা করার চেষ্টা করলাম, আত্মহত্যা করার চেষ্টা করেছি, যদিও বড় কোনো ক্ষতি হয়নি, তবু আমার শরীরের অনেকাংশ আসলে কেরোসিনের প্রভাবে অনেকটা ঝলসে যায়।
প্রিয় শ্রোতা, গল্পের এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে। গল্পের এই অংশে আমরা যতটুকু দেখতে পেলাম যে ও আর জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছে না, ওর যে বয়স তখন, আর সে সময় হয়তো তার চেয়ে অনেক বেশি কিছু সহ্য করে ফেলেছে, আর বেশি টানা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। মা রয়েছেন, মারও হাত পা বাঁধা, মা থেকেও নেই, দুলাভাই রয়েছেন, সে হয়তো তাদের সংসারের অভিভাবকত্ব অনেকটাই হাতে করে নিয়েছে, এবং সেটার সুযোগ নিয়েই সেই দুলাভাই মানে বিভিন্ন রকম অত্যাচারও করছে। নিজের স্ত্রীর ছোট বোনকে বিয়ে করতে চাচ্ছে এবং সেই ছোট বোনটাকেই, অর্থাৎ নিজের স্ত্রীর ছোট বোনটাকে বিভিন্নভাবে অত্যাচার করতে যাচ্ছে। সে সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করল। এখানেই একটা ঘটনা আমরা দেখতে পেলাম সানজিদার জীবনের। এরপরে ঘটনাটা আরও এত দূর গড়াবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ জীবনটা এমনই যেটা আপনার কল্পনার অতীত। প্রিয় শ্রোতা, একটা ছোট বিরতি নিচ্ছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 চলছে, আপনি শুনছেন আপনার প্রিয় রেডিও স্টেশন ABC রেডিও 89.2 FM। ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং ABC রেডিও 89.2 FM এ শুনছেন আপনি এই অনুষ্ঠানটা। আর আমাদের আজকের অতিথি সানজিদা রয়েছে। আমার মনে হয় আমি বেশি কথা না বাড়াই, ওর দুলাভাইয়ের অত্যাচার সহ্য করতে না পেরে ও নিরাপত্তা কোথাও খুঁজে পাচ্ছে না, ও নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল। হ্যাঁ সানজিদা, তারপর?
তারপরে যখন রাত্রে এসব ঘটনা হলো, হওয়ার পরে সকালে আবার পরীক্ষা চলছে আমার, কিন্তু তখন পরীক্ষা দিতে যাচ্ছি, তো যাওয়ার সময় রাস্তায় মামি দেখলো, দেখে বলছে অনেক বড় ওড়না গায়ে দিয়ে যাচ্ছি কিন্তু স্কুলে, তখন মামি প্রশ্ন করলো এত বড় ওড়না কেন গায়ে দিয়েছিস, তো মামিকে বললাম রাত্রের ঘটনাটা খুলে, তো বলার পরে মামি বলল ঠিক আছে তাহলে তুই স্কুল থেকে আসার সময় আর বাড়িতে যাস না, এখানে চলে আসিস। তো আমি আবার স্কুল থেকে এসে মামির কাছে চলে গেলাম, আবার মামির কাছে থাকতে রাখলাম। তো এরপরে ওখানে আবার পড়াশোনা করছি, চলছে, স্কুলে যাচ্ছি, কাজকর্ম করছি, সংসারের সমস্ত ফারফরমাইশ কাটছি, অপমান অপদস্থ ওগুলো কিন্তু বন্ধ হয়নি, ওগুলো আছে। এরই মাঝে আমার বার্ষিক পরীক্ষা যখন চলছে ক্লাস সেভেনের, তো তখন পার্শ্ববর্তী এক ভাইয়ের বিয়ে, বড় ভাইয়ের বিয়ে হচ্ছে, তো ওখানে আপনার ব্যান্ড সঙ্গীত আনা হলো। তো ওখানে ওরা যখন গান করছে, আসলে গ্রাম অঞ্চলে তো ব্যান্ড সঙ্গীত তেমন কেউ শোনে না, তো ওদের গানও কেউ পছন্দ করছে না, তো সেখানে আমি আগ্রহ করলাম যে ভাই আমি একটা গান করব। তো আমাকে সুযোগ দেওয়া হলো, তো আমি বললাম যে ভাই আমি এমনি করব না, আমি মানে প্যান্ট শার্ট পরে করব। তাও সুযোগ দিল, আমি প্যান্ট শার্ট পরে আসলে ওখানে একটা গান করলাম, এটা আমার ফার্স্ট জীবনের একটা সঙ্গীত পরিবেশন করা ইনস্ট্রুমেন্ট সহ। তো আমি সেখানে এই গানটা করেছিলাম যে সালমান শাহ অভিনীত গান আমি গেয়ে যাবো, এই আসলে এই গানটা আমি করেছিলাম।
তো স্টেজে গান গাইলেন আপনি এবং সবাই বাহবা দিল, কেমন লাগলো বিষয়টা?
আসলে ভীষণ ভালো লেগেছে, একেবারে না পাওয়ার মাঝে এগুলোই আমার জীবনী শক্তি ছিল।
এখানে একটা ব্যাপার আমি না বলে পারি না, সেটা হচ্ছে যে মানুষ, প্রিয় শ্রোতা, মানুষ যখন জীবনে সবকিছুতেই দেখে যে ব্যর্থতা, কোনো কিছুতেই তার সফলতা নেই বা কোথাও সে শান্তি পাচ্ছে না, তখন যদি ক্ষুদ্র একটু ভালোবাসা বা ক্ষুদ্র একটু সমর্থন যদি সে জীবনে পায়, তাহলে কিন্তু তার জীবনটা ওখান থেকে ঘুরে যায়। ঠিক আমরা যেমন সানজি থেকে দেখছি, আমরা জানি না যে ওর জীবনের গল্পটা কোন দিকে গেছে। আমি বলছি যে প্রত্যেকটা মানুষের জীবনেই ছোট ছোট চাওয়া বা ছোট ছোট পাওয়া তার জীবনটাকে কিন্তু একেবারেই বদলে দিতে পারে। ওকে, ওই গানটাকে একটু শুনতে পারি আমরা এখন?
শিওর।
ওকে প্লিজ।
গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেব কেড়ে, গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেব কেড়ে, ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে অনাদরে, গান আমি গেয়ে যাব এই আসরে, আমার গান নাই হোক কারো সাথে তুল্য, আমার গানের নাই থাক এতটুকু মূল্য, আমার গান নাই হোক কারো সাথে তুল্য, আমার গানের নাই থাক এতটুকু মূল্য, শুধু মনে রেখো শুধু মনে রেখো, ভালোবাসা দিয়ে রচনা করেছি তারে, ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে অনাদরে, গান আমি গেয়ে যাব এই আসরে, তোমাদের মন আমি নেব কেড়ে, ক্ষতি নাই পড়ে থাকি যদি অনাদরে অনাদরে অনাদরে।
ওকে, ভালোই গাইলেন এবং ওই সময় তো আরো ভালো গাইতেন। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে আমি এই, এরপরে আমাকে শিল্পী হিসেবে সবাই চিনতে লাগলো, ভালো গান করি হিসেবে চিনতে লাগলো। দেখা যায় রাস্তাঘাটে দেখলে আমাকে অনেকে সেদে কথা বলতো, মানে খুব একটা আমি সেলিব্রিটি সেলিব্রিটি বাব এলাকার মধ্যে, আমার খুব ভালো লাগতো, গানের প্রতি আরো একটু আকৃষ্ট হচ্ছি। না, তখনো পর্যন্ত আমি কোথাও গান শিখিনি, খুব বেশি রেডিও শুনতাম, টেলিভিশন দেখতাম বেশি, যে গানটা শুনতাম সুর সহ সেই গানটা আমি মুখস্থ করে ফেলতে পারতাম। তারপরে এভাবে চলছিল, বার্ষিক পরীক্ষাটা শেষ হলো, হঠাৎ করে কানাঘোষা শুনছি। আমাদের, আমরা যে বাড়িতে থাকতাম সেটা সরকারি খাস জমি ছিল আমার বাবার দখলকৃত, তো সে বাড়িটা আমাদের থাকছে না। কেন? বোনের জামাইকে টাকা দেওয়া হয়েছে সুদের উপরে, এই টাকাটা অনেক বেশি হয়ে গেছে এবং টাকাটা দিয়ে দিতে হবে, আর টাকাটা না দিলে কি করতে হবে, আমাদের বাড়িটা ছাড়তে হবে। মা তো আসলে সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে কি করবে, ভাইয়াও সিদ্ধান্ত নিতে পারছে না। তারপরেও আমি আমার মাকে বললাম যে মা ঠিক আছে, আমি আসলে জানি না এরকম হয় কিনা, আমি ফিল্মে দেখেছি যে দুঃসময়ে মানুষ কিডনি বিক্রি করে, তো আমার একটা সিদ্ধান্ত ছিল মা আমি আমার একটা কিডনি বিক্রি করে দিব, তাহলে এটা আমাদের ছাড়তে হবে না। এভাবে এই কথাটাও ছড়িয়ে গেল এক মুখ দুই মুখ করে করে, সবাই ওইটা নিয়েও কানাঘোষা করতে লাগলো। দেখা গেল শেষ পর্যন্ত আসলে আমাদের বাড়িটা আমরা রক্ষা করতে পারিনি, নিয়েই নিয়েছে চাচা তো বোনের কাছে এটা বিক্রি করেছে, আমার মা চাচা তো বোনের থেকে টাকা নিয়ে পাওনাদারকে দিয়েছে। ওই পাওনাদার টাকাটা নিয়ে ঘরে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রী মানে মাথা ঘুরে পড়ে গেল, পড়ে গিয়ে সেদিন থেকে ওনার স্ত্রী আজও পর্যন্ত পাগল। এরপরে
এরকম ব্যাপারগুলো মানে উনি হয়তো ঠিক এভাবে রিলেট করছে যে ওনাদেরকে অত্যাচার করে প্রকৃতির একটা শিক্ষা হয়েছে, মানবিকতা বা মানসিকতা যখন ছাপিয়ে মানুষ আরো দূরে কোথাও চলে যায়, তার কর্মকাণ্ডের মধ্যে যখন এই হিংস্রতাগুলো বাসা বেঁধে বসে, তখন কিন্তু কোনো না কোনো ভাবে প্রকৃতি তাকে উপযুক্ত একটা জবাব দেয়।
তো আমাদের এলাকার চেয়ারম্যান ছিল, আশেপাশে যারা প্রভাবশালী প্রতাপশালী ছিল, একবারও কেউ এগিয়ে আসেনি। টাকাটাও বেশি ছিল না, হয়তো 10,000-20,000 ছিল,
মানে 3,500 টাকা সুদে আসলে হয়তো বা 20,000 টাকাই
হলো। তো 20,000 টাকার জন্য একটা পরিবারকে এভাবে উচ্ছেদ করে দেওয়া, তাও একটা ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে, একজন অসহায় বিধবা মহিলা, সেটা কেউ কর্ণপাত করেনি। তো শেষে আবার আমি তোমার মামির কাছে আছি, ভাইয়া তো বাইরে আছে, পুরুষ মানুষ বা ছেলে মানুষ।
আপনি মামির কাছে ছিলেন? আপনার মা?
আমার মা ওই যে টাকাটা যিনি নিয়েছেন ওনার ভাইয়ের বউয়ের কাছে ছিল, মানে আমার মাকে আশ্রয় দিয়েছে। তো আমার মা ও কাজকর্ম করছে থাকছে। আসলে এগুলো আমার খুব অপমানজনক লাগতো, আমার ইচ্ছে করতো না যে আমার মাটা অন্যের কাজ করুক, অন্যের পারফরমেন্স কাটুক, এগুলো আমি দেখি। মানে আমি এই পড়াশোনার প্রতি এ কারণে আগ্রহী হয়েছি, মানে আমার মায়ের কষ্ট দেখে আমার ইচ্ছা, আমার মায়ের কষ্ট আমি দূর করব জীবনে। তো এভাবে এখন মাকে আবার একটা বাড়ি করার জন্য সবাই প্রস্তাব করছে, আশেপাশে অনেকে যে দাদের বাসায় আছে মা, ওদেরকে বলছে। ওদের বাড়ির পেছনে মানে পুকুর পাড়ে একটা জায়গা ছিল, পরিত্যক্ত জায়গা, সেটা সরকারি খাস জমি যদিও ওদের দখলে ছিল, ওই জায়গায় একটা ঘর করে দেওয়ার কথা সবাই বলছে।
মানে মানুষজন আপনাদেরকে হেল্প করবে, একটা বাড়ি করে দিবে?
মানুষজন করে দিবে না, মানে
আপনাদেরকে করতে হবে,
আমাদেরকে করতে হবে, বাট ওই জায়গাটা এটাই তো কথা, পয়সা পাবো কোথায়? তো সবাই সহযোগিতা করে আসলে টুকটাকে পাশাপাশ থেকে নিয়ে মোটামুটি একটা ঝুপড়ি ঘরের মতো করে দেওয়া হলো
ওই জায়গাটাতে,
যে ওই জায়গাটাতে একদম পুকুর পাড়ে একটা খালের উপরে, খালের উপরে বলতে আগে খাল ছিল, এটা খালের পথটা পরিবর্তন করে জায়গাটা এখন ইয়ে হয়েছে। তো ওখানে একটা ছোট ঝুপড়ি ঘরের মতো করে দিল বেড়া দিয়ে, ওখানে মা থাকে, একা একা থাকে, আর এদের বাড়িতে আসা যাওয়া করে, এখানে খাওয়া দাওয়া করে।
ওদের বাড়িতে কি কাজ করতো?
জি, কাজ করতো। এখন আমার যখন SSC পরীক্ষার প্রায় কাছাকাছি সময়ে এসছে, তো তখন হঠাৎ দেখি মানে আমার মামি আমার সাথে আবার সে পুরনো হিংস্র আচরণগুলো করতে শুরু করলো।
সেটা তো প্রায়ই করতো,
প্রায়ই করতো। অনেক সময় দেখা যেত যে যা ঘটেনি ছেলেদের সাথে নাম জড়িয়ে আমাকে কিছু অপমান করার চেষ্টা করতো, মানে অপমানজনক কথাবার্তা বলতে শুরু করলো।
ছেলেদেরকে জড়িয়ে? মানে
ছেলেদেরকে জড়িয়ে, মানে আসলে আমি তো পড়াশোনায় যেহেতু ভালো ছিলাম, আশেপাশে ক্লাসমেট ছেলেরা ছিল, আমি গান করি সেটাও সবাই জানে, আমার কথা বলতো দেখলেই। তো মামি এটা সহ্য করতো না, মানে মামি এটাকে অন্য ভিন্ন খাতে প্রবাহিত করতো। করার এক পর্যায়ে মামি আমাকে বলল চলে যেতে, মানে লাইফে ফার্স্ট টাইম, এর আগে এত বছর ছিলাম কোনোদিন চলে যাওয়ার কথাটা বলেনি। এখন আমার পরীক্ষা সামনে, SSC ফাইনাল পরীক্ষা, আমি কোথায় যাব? আমার যে বাড়ি, যে ঘর, ওটা আমার জন্য কখনো কোনো ভাবে নিরাপদ না, কোনো উপায় নাই, মামি আমাকে আর রাখবেই না। শেষে আমি মামির ওখান থেকে চলে গেলাম, এবার মায়ের কাছে উঠলাম, মাও বকাঝকা করছে, মা বলছে তোমার পড়াশোনার দরকার নাই, তুমি কোথাও চলে যাও। অর্থাৎ মা রিস্ক নিতে চাচ্ছে না, মা তো এখন শান্তিতে ঘুমাচ্ছে একা একা, আমি থাকলে সেটা হবে না। আমি বাড়িতে এলাম, এসে মাকে বুদ্ধি দিলাম যে মা ঠিক আছে, আমি দিনের বেলা তো অন্তত ঘরে থাকে পড়াশোনা করি, আমি সন্ধ্যায় আমার মাঝে আশ্রিত ছিল, ওদের পাশে আর একজন একটা ঘর আছে, মানে ওদের এক বাসায় তিনজন তখন বাচ্চা পড়াশোনা করা অবস্থায় আছে, তো আমি এদের সাথে কথা বলে মানে এদের তিনটা বাচ্চা পড়াবো, বিনিময়ে রাত্রে একটু গিয়ে থাকবো ওনার মার সাথে, মুরব্বীর সাথে। তো ওনার সাথে কথা বললাম, তো তিনটা বাচ্চা আসলে ফ্রি পড়ানো, একদম কিছু ছাড়া, শুধু রাত্রে একটু ঘুমাবো, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য, এবং ওনাদের বাচ্চারাও আমার কাছে পড়াশোনা করতে খুব আগ্রহী। তো পরে আমি জাস্ট এটুকুর বিনিময়ে আমি সন্ধ্যা হলে ওদের বাসায় চলে যেতাম, ভাত তো খেতে হবে রাত্রে, বক্সে করে কিছু ভাত নিয়ে যেতাম, পড়াশোনা করতাম, আমি নিজে করতাম, ওদেরকে করাতাম। যখন ভাতগুলো খেতে যেতাম ভাইয়া, দেখতাম অনেক সময় ভাতগুলো খাওয়ার অনুপযোগী হয়েছে, তো গলে পানি পানি নষ্ট হয়ে পানি পানির দুর্গন্ধ হতো। আসলে সেই সময়গুলো অত্যন্ত কষ্টের ছিল, আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি বলবো জীবনে যেন কোনো শত্রুর এই ধরনের কোনো সময় না আসে, ঠিক এত কষ্টের একটা জীবন ছিল আমার। এই রাত্রে ওদের বাসায়, দিনে নিজের বাসায়, স্কুলে সময় কাটিয়ে পড়াশোনা করছি, SSC পরীক্ষাটা দিলাম।
আচ্ছা, এই যে SSC পর্যন্ত আপনি পড়াশোনা করলেন, এর মধ্যে কখনো প্রাইভেট টিউটরের হেল্প নেননি কখনো?
না, প্রাথমিক পর্যায়ে আমাকে আমাদের স্কুলের টিচাররা আগে বলেছে, প্রচুর ভালোবাসতেন ওনারা আমাকে, লাঞ্চ টাইমে ওনারা যে কঠিন বিষয়গুলো ছিল স্কুল অফিসে সেগুলো বুঝিয়ে দিতেন। আমি 7-এ গিয়ে একজন টিচারের কাছে এক মাস প্রাইভেট পড়েছিলাম, ওই টিচার 200 টাকা ডিমান্ড করেছিল, তখন আমার ভাইয়া দিবে বলেছিল, পড়াটা শেষ হওয়ার পরে টাকাটা আর ভাইয়া দেয়নি। টিচার অনেকবার খবর পাঠিয়েছে টাকাটা যেন দিয়ে দেওয়া হয়। তো সেই টাকাটা আমি 2017 সালে এসে টিচারের বাড়ির খোঁজ নিয়ে টিচারের কাছে গিয়ে টাকাটা শোধ করেছি
2017 সালে।
সতেরো সালে
এবং আপনি ওনার কাছে পড়তেন কত সালে?
আমি ওনার কাছে পড়েছি সেটা 90
18 বছর আগের কথা। প্রিয় শ্রোতা, আমি এখানে একটু মেনশন করি যে ওর মধ্যে কিন্তু সততা ব্যাপারটা আছে। এত কষ্টে জীবনযাপন করেছে কিন্তু তারপরে ওই ব্যাপারটা থেকে সরে দাঁড়ায়নি। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে আমার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে শেষের দিকে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছিল, ঠিক তখন একদিন আমার প্রচুর জ্বর। তো আমি জ্বর নিয়ে বাসায় ঘুম, মার সাথে ঘুম। তো হঠাৎ করে দেখলাম রাত্রে আমার বোনের জামাই আসলো, বলছে আমার সাথে চলো। কোথায় আমি যেখানে বলি সেখানে। এক পর্যায়ে মানে আমাকে আবারও সেই আগের মতো মার ধর, মানে এদিন এত বেশি মেরেছে, এত বেশি মেরেছে, কি বলবো আমি ভাবতে পারছি না যে এই সময়ে এসে এত বড় একটা মেয়ে আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমার গায়ে হাত তুলছে।
এখন পর্যন্ত আপনার বোনের কোনো মানে উপস্থিতি,
ভূমিকা উপস্থিতি পাইনি, মানে আমাকে এভাবে মেরেছে। আমি কোনোভাবে ঘর থেকে বের হতে পারছি না, মানে আমি যে পালিয়ে যাব এটাও পারছি না। তো অনেকক্ষণ মারার পরে আমার মাকে বলছে আমাকে ভাত দেন, ভাত খাবে, দিল।
কিভাবে মারতো আপনাকে?
আমাকে ভাইয়া যেটা পারতো, জুতা দিয়ে পেলে জুতা দিয়ে মারতো, কাটটা থাকলে এগুলো দিয়ে মারতো,
মানে শুধু হাত দিয়ে নয়, সামনে যা পেতো
তাই দিয়ে। জি জি, লাঠি মারতো, এভাবে মারতো, চুল ধরে মারতো, যা ইচ্ছে তাই মারতো। মানে একটা চ্যাপটা একটা গাছের পাট্টা দিয়ে, মানে এত জোরে রানে বাড়ি মারলো যেটা আমি আর সহ্য করতে পারিনি। এরপরে আমার মাকে বলল আমাকে ভাত দেন, তো আমার মা ভাত দিল।
মানে আপনাকে মারলো, ভাত চাইলে আপনার মার কাছে আপনার মা ভাতও
দিল?
মানে জামাইয়াদও চলছে?
জি চলছে।
ছোট মেয়েকে মারছে কেন আপনার মা?
ভয়ে, মানে আমার মা বুঝতে পারছে না আসলে কি করবে, আমার মা সম্পূর্ণ অসহায়।
মানে আপনার বোনকে ডিভোর্স দেওয়ার একটা হুমকি আছে?
ডিভোর্স দেওয়ার হুমকি আছে, এরপরে এত রাত, এখন যদি বাড়াবাড়ি করে খুনোখুনিও হতে পারে, কারণ তখন কারোরই সেন্স ঠিক নাই।
ওকে,
তো শেষে
আপনার ভাই কোথায় তখন?
আমার ভাই তখনও বাইরে থাকতো, তবে সেদিন আমার ভাই ছিল, আমার ভাই ওদের বাড়িতে ছিল, কাছাকাছি বাড়ি, বোনের বাড়িতে ঘুমছিল, ভাত খেলো, ভাত পানি খেয়ে ঘুমাচ্ছে। আমি কি করলাম আসলে, আমি আর সহ্য করতে না পেরে একটা বোতল দিয়ে এর মাথায় জোরে একটা আঘাত করলাম। মানে সমস্ত একদম সে ছোট থেকে এ পর্যন্ত সমস্ত প্রতিশোধ যেন একটা বোতলের বাড়ি দিয়ে আমি নিতে চেষ্টা করলাম।
কিসের বোতল ছিল?
এটা একটা কাঁচের বোতল ছিল। তো কাঁচের বোতল দিয়ে মাথায় সজোর আঘাত,
কাঁচের বোতল দিয়ে আঘাত করলেন?
জি, মাথায় বাড়ি দিলাম। তো আমি মনে করেছি সেন্সলেস হয়ে যাবে, পালাবো। তো দেখি না, এ সেন্সলেস হয়নি, মাথা একটু ফেটে গেছে। তো এ আরো মানে এটা কেন করলাম, এটা নিয়ে আরো হিংস্র হয়ে গেল, আবার মারধর। আমি আশা করছিলাম বড় কোনো ক্ষয়ক্ষতি হবে, সেজন্য বাড়িতে দেওয়া। অনেক রাত হয়ে গেল, দেখলাম এ একদম নিস্তেজ হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে পড়ার এক পর্যায়ে আমি ওখান থেকে বের হয়ে যাই, রাতটা নিরাপত্তার জন্য। আমি ওখান থেকে বের হয়ে পাশের বাড়ির নির্মাণাধীন একটা রুমের ভেতরে লুকিয়েছিলাম। আসলে ওখানে তো কোনো ঘুমানোর জায়গা ছিল না, নোংরা ছিল। জি জি জি, পাশাপাশি একটা কুকুর শুয়েছিল, একটা কুকুর এক পাশে ঘুমানো আর এক পাশে আমি ঘুমানো।
জীবনটা আসলেই, আমি যেটা বারবার বলি প্রিয় শ্রোতা, জীবনটা আসলে আপনি যেটা চিন্তা করবেন তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি। আপনার চিন্তার উপর দিয়ে কিন্তু আপনার জীবন চলে, তারই কিছু নমুনা দেখতে পাচ্ছি। এই গল্পটা কোথায় গিয়ে থামবে? গল্পটা ঠিক যেভাবে আগাচ্ছে, আপনি যেভাবে জানছেন, আমি ঠিক একইভাবে জানতে পাচ্ছি। দেখি তারপরে আমরা কি শুনি। ওকে,
তারপরে সকাল হলো, আমার ভাইয়ের কাছে গেলাম ওদের বাড়িতে। গিয়ে ভাই তো আমাকে দেখে অবাক হলো যে কি হলো, এই অবস্থা কেন। তো ভাইকে বুঝিয়ে বললাম। তো ভাই সাথে সাথে আসলো, এসে আমরা দুজন এসে দেখি ও ঘুম। তো আমার বোনও কিন্তু পিছে পিছে দৌড় দিয়েছে এবার, মানে এত বছর ও যেটা নীরবতা পালন করেছে, আজকে আর ও নীরব নাই, দৌড়ে আসছে।
মানে এতদিন যা ঘটেছে সবকি আপনার বোন জানতো?
অবশ্যই জানতো, কারণ এত কোনো না কোনো ভাবে শুনতো। তারপরে এখন আমার ভাই আসার পরে দেখলাম যে ও ঘুম, এই ঘুমের মধ্যেই মানে আমার ভাইও আসলে রেগে ছিল আর আমি তো রেগেই আছি। আমি বললাম, ভাইয়াকে বললাম যে তুমি হাত দিবা না, তুমি শুধু ওকে ধরে রাখবা, এজন্য নড়াচড়া করতে না পারে, বাকিটা আমি করব। মানে রাত্রে যে পাট্টা দিয়ে আমাকে মেরেছিল, গাছের পাট্টা দিয়ে, এই পাট্টা দিয়ে ইচ্ছে মতো আমি ওকে মেরেছি। এটা একদম জীবনের চরম পর্যায়ে, সহ্য করতে না পারে, যে অসহ্য হয়ে গেছে,
স্বাভাবিক।
মরে গেলে মরে যাক, খুনি হবো তাতেও কোনো ভয় নাই, কিন্তু মেরে ছাড়বো।
মানে জীবনটা কিন্তু এক এক সময় এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যখন কিন্তু হিতাহিত জ্ঞান আর কাজ করে না, সেরকম একটা অবস্থা কিন্তু।
তো আমরা একে দুজনে প্রচুর মারলাম। এখন আমার বোন আসছে, আবার আমার বোন তখন প্রেগনেন্ট। তো আমার বোন আসছে যে খবরদার আমার জামাইকে হাত দিবি না, এই কথাটা বলতে আসছে। তো আমি আমার বোনকেও খুব বকাঝকা করলাম এবং যা বলার বললাম। চলে গেল, এরা চলে গেল একে নিয়ে।
আপনি এবং আপনার ভাই মিলে মারলেন?
মেরেছি।
ওকে, কিভাবে মারলেন তাকে?
এই যে এ রাত্রে যে পাট্টাটা দিয়ে গাছের তক্তা দিয়ে আমাকে মেরেছে, আমি ঠিক ওটা দিয়ে ওকে মেরেছি। এবং ও নড়াচড়া করার কোন শক্তি সাহস পায়নি, যেহেতু আমার ভাই ছিল। আসলে বারবার আমাদেরকে নিরীহ দেখে অত্যাচারগুলো করার সাহস পেয়েছে এবং এলাকায় সবাই জানাজানি হয়ে গেল সকাল উঠে বিষয়টা। আসলে অনেকে আমাকে ভালোবাসত, অনেকে আমাকে নিয়ে আফসোস করতো, বাট সাহায্য সহযোগিতা করার মতো হয়তো সামর্থ্য, ইচ্ছা থাকলে অনেক সময় সামর্থ্য থাকে না, এরকম ছিল। বাট এদের মেন্টাল সাপোর্ট ছিল আমার প্রতি। তো আমি চেয়ারম্যানকে বললাম এলাকায়। তো চেয়ারম্যানকে বলার পর চেয়ারম্যান ওর বাবাকে ডাকালো, ওকে ডাকালো এবং আজীবনের জন্য আমাদের বাড়িটা ওর জন্য নিষিদ্ধ করলো। তো সে থেকে ও এখনো পর্যন্ত আমাদের বাড়ি যায় না, এবং যদি কখনো যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে সে কোনোদিন বিচার পাবে না, এবং খুনও হয় সে বিচার পাবে না। এবং আমারও মানে মাথায় এমন একটা ইয়া ছিল, রাগ ছিল যে যদি পরবর্তী কোনোদিন আসে আমাকে খুনই করে ফেলবো। তো পরের দিন আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, মানে শেষ পরীক্ষাটা। তো আমি পরীক্ষা দিতে যাওয়ার, বের হওয়ার এক মুহূর্তে আমি কাপড় চোপড়ে একেবারে গুছিয়ে নিয়েছিলাম যে আমি আজকে পরীক্ষাটা শেষ করে দিয়ে আমি আমার ওই টিচারের সাথে ওনাদের বাসায় চলে যাবো। উনি আমার স্কুলের টিচার, মাধ্যমিকের টিচার ছিলেন, উনি আমাকে সে ক্লাস থ্রি থেকে ছিলেন। উনি আমার মামির বাড়িতে মানে পাশের অন্য একটা ঘরে লজিং থাকতেন। তো ওনার সাথে চলে যাবো, ওনাদের বাসায় থাকবো। ওখান থেকে
আগে থেকে ঠিক করে নিয়েছি,
আগে থেকেই ঠিক করা ছিল না আসলে, ওই দিনই চিন্তা করলাম ওনাকে বলে ওনার বাসায় উঠবো। উনিও আমার ঘটনাগুলো শুনে আসলে আমাকে সাহায্য করার জন্য আগবাড়ি আছেন। তবে পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি উনি, তো উনি আমার সাথে কথা বললেন, বলল যে আমি তোমার জন্য এসছি, তোমার সাথে কথা বলার জন্য এসছি, যে তোমার তো আজকে পরীক্ষা শেষ, চলো তুমি শহরে চলো, একটা জব টপ করো, পরে দেখা যাক কি হয়। রেজাল্ট দিতে যখন অনেক
টিচার
বলল, তখন আমিও মেন্টালি প্রস্তুত যাওয়ার জন্য, তো আমি ওনার সাথে গেলাম, ওনার বাসায় গেলাম। ওনার ওয়াইফ আমাকে সাদর গ্রহণ করলো, যে আসলে জানেন সবাই চিনতেন আমার সম্পর্কে, জানতেন। তো ওনাদের বাসায় থেকে আমি গার্মেন্টস এ নাইট শিফটে জব নিলাম। প্রায় এক মাস করার পরে একদিন খেয়াল করলাম যে টিচার আমাকে একটা চিঠি দিলেন, যে তো চিঠি দিলেন, আমি চিঠিটা খুললাম, পড়লাম, পড়ে দেখলাম উনি এখানে লিখেছেন যে আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতাম কিন্তু কখনো বলতে পারিনি।
মানে টিচার আপনাকে এই চিঠিটা দিলেন,
এই কথাটা আসছে ওই চিঠির মধ্যে, আমাকে মানে ছোট থেকেই ভালোবাসত বাট কখনো বলতে পারেনি। তো উনি চিঠিটার মাধ্যমে আমাকে জানাতে চাইলেন যে আমাকে ভালোবাসতেন এবং ভালোবাসেন, উনি আমার সাথে একটা রিলেশন করতে চান। রিলেশনটা কেমন সেটাও ব্যক্ত করলেন, উনি আমার সাথে জাস্ট একটা সিক্রেট রিলেশন রাখতে চান। তো এই কথাটা আমি চিঠিটা পড়ার পর আসলে মানে থরথর করে কাঁপছিলাম যে আল্লাহ আমি কোথায় এলাম আবার, মানে কিসে পড়লাম। পরে আমি ওনাকে কোনো রেসপন্স করিনি, এটার আমি শুধু চিঠিটা ভাজ করে রেখে দিয়েছিলাম। এবং রেখে দিয়ে ওই দিনই আমি আমার এক বান্ধবীর খোঁজ করলাম যে আমার সাথে একই সাথে গার্মেন্টস নাইট শিফটে জব করতো, ওর সাথে কথা বললাম। কথা বলার পর ও বলল ঠিক আছে তাহলে তুমি আমার বাসায় চলে আসো। ওর বাসায় ও একা থাকতো, আনম্যারিড ছিল, আমি ওর বাসায় চলে গেলাম। যখন যাচ্ছি এখন টিচারের ওয়াইফ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কেন চলে যাচ্ছ, তো বলছে আপা আমার ভালো লাগছে না এখানে। তো উনি একটা কথা বলেছিলেন যে আমি জানতাম এরকম কিছু হবে।
কে বলল এটা?
টিচারের ওয়াইফ বলল, আমি জানতাম এরকম কিছু একটা হবে। তো আমি ওনাকে বললাম বাপ আপনি কিছু মনে করবেন না, আমার আসলে ভালো লাগছে না, আমার বান্ধবীকে যেহেতু পেয়েছি ওর সাথে চলে যাই।
আপনি ওনাকে কিছু জানালেন না?
কিচ্ছু জানাইনি এবং কোনো প্রতিবাদ করিনি এবং টিচারকেও কিছু বলিনি, কারণ আমি বুঝতে পারছি না, ভাবতে পারছি না উনি আমার টিচার এত বছরের, সে ছোট থেকে দেখেছেন আমার সে চঞ্চলতা, একদম একেবারে বালি নিয়ে খেলার বয়স থেকে যৌবন বয়স পর্যন্ত উনি কিভাবে প্রস্তাব করলেন। ইয়েস শকড। তো শেষে কয়েকদিন পরে টিচার আমাকে মানে আবার আসলে দেখা হয়, যাওয়া আসার পথে প্রায় দেখা হতো, একদিন আবার বললেন ইয়া করো তোমার সাথে একটু কথা আছে। জি স্যার বলেন। আমি কিন্তু অসম্মান করিনি তখন, মনে মনে ঘৃণা করছি। তো দেখলাম ঠাস করে আমার পায়ে পড়ে গেলেন, পায়ে পড়ে গেলেন রাস্তার মধ্যে, মানে মাপ চাচ্ছেন যে প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি দয়া করে এই কথাটা কখনো কাউকে বলো না, তাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। তো আমি শুধু ওনাকে এই কথাটাই বলেছিলাম যে আসলে আপনার প্রতি আমার কোনো রাগ নেই, রাগটা এই সমাজের প্রতি, এ কারণেই আমি কেন কোথাও নিরাপদ না, আমি আপনার কাছে তো এটা আশা করিনি, অনেক বিশ্বাস নিয়ে আপনার সাথে এসেছিলাম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখছি যে সানজিদার জীবন কিভাবে, কোথায় কেমন, মানে কখনো কোনো শান্তি আমরা জীবনে এখনো পর্যন্ত দেখিনি, জানি না এর পরে কি আছে, এখনো কি অবস্থায় আছে, এগুলো আপনাদের মতো আমিও জানি না। একটা পর্যায়ে এসে আমার কাছ থেকে চলে এলো, পারল না, থাকতে পারছে না, সাদরে গ্রহণ করল ওর ছোটবেলার শিক্ষক, কিন্তু সেখানেও এমন একটা প্রস্তাবও পেল যে সেখানে থাকতে পারল না, কাউকে কিছু না বলে সে কিন্তু বেরিয়ে গেল ঠিকই। তারপরে ওর জীবনটা কোন দিকে যাবে, কি হবে, এগুলো আমরা ছোট একটা ব্রেক নিয়ে ফিরে এসে ওর কাছ থেকে শুনবো। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনাদের সাথে, এবং যারা আমাদেরকে এখানে এসে আপনাদের জীবনের গল্পগুলো বলতে চান তাদের জন্য একটা নম্বর রয়েছে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার নম্বরটি বলছি 09613892892। এছাড়া আপনি চাইলেও ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আবারও বলছি www.facebook.com/ setu.abcradio পেজটি আর যে সেতু নামে আছে সেখানে লাইক দিয়ে আপনি মেম্বার হয়ে যান এবং সেই পেজটির মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন সানজিদার জীবনের গল্প ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং এবিসি রেডিও 89.2 FM এ এই অনুষ্ঠানটা আপনি শুনতে পাচ্ছেন। আমরা সানজিদার জীবনের গল্পে আছি, আবারও ফিরব ওর কাছে, ঠিক যেখানে আমরা ব্রেক নিয়েছিলাম সেখান থেকে আমরা আবারও শুরু করব। কিন্তু তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা অনেকদিন ধরেই চেষ্টা করছেন আমাদের অনুষ্ঠানে আপনার জীবনের গল্পটি বলার জন্য, তাদেরকেই বলছি একটা ফোন নম্বর রয়েছে, আপনারা সেই নম্বরটিতে ফোন করুন, আপনার জীবনের গল্পটি ছোট করে বলুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরও একবার বলছি নম্বরটি 09613892892। এছাড়া চাইলে আপনি ফেসবুকের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। আরও একবার বলছি www.facebook.com/setu.abcradio। পেজটি আর যে সেতু নামে রয়েছে সেখানে গিয়ে লাইক দিয়ে আপনি মেম্বার হয়ে যান এবং সেখানেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের অতিথি সানজিদা রয়েছে, আমি ওর কাছেই ফিরছি। হ্যাঁ, তারপরে
তারপরে আমি চিটাগং থেকে ফিরে গিয়ে গার্মেন্টস এর সেই 3 মাসের বেতন নিয়ে আমি আবার সে মামির কাছে চলে যাই, কারণ আমার কোনো উপায় নেই ওটা ছাড়া। ওখান থেকে আবার কলেজে ভর্তি হলাম। এখন কলেজে ভর্তি হয়ে কলেজে যাওয়া আসার ব্যাপারটা মেনটেন করতে পারছি না, যেহেতু খরচের ব্যাপার আছে। তো আমি কলেজের যে বইগুলো আমাদের পড়ানো হতো, আমি সেগুলো টিচারদের কাছ থেকে সৌজন্য কবির এক কপি কপি চেয়ে নিয়েছিলাম, আর আমাকে বই কিনতে হয়নি। তো এরপর আমি ওখান থেকে, কলেজ থেকে প্রায় 3.5 কিলো দূরে একটা লজিং এলাম, ওখানে ওনাদের দুটা বাচ্চাকে আমি পড়াতাম। একটা বাচ্চা ক্লাস 4 ছিল, একটা ক্লাস 7 ছিল, দুজন বাচ্চাকে আমি পড়াতাম বিনিময়ে ওখানে থাকা খাওয়া সবই। ওখান থেকেও একটা খরচের দরকার হতো, মাত্র 2 টাকা, মানে আসা যাওয়া 4 টাকা। আমার ওই 4 টাকা খরচ যোগানোর মতো সামর্থ্য আমার ছিল না। আমি ওই রাস্তাটায় 2 টাকা 4 টাকার জন্য হেঁটে হেঁটে আসতাম, এবং যে রাস্তা দিয়ে আমার সমস্ত কলেজের বন্ধুরা গাড়িতে করে আসতো, আমাদেরকে মিথ্যা কথা বলতাম। আমি বলতাম যে আসলে এটা আমার ইচ্ছা যে আমি কষ্ট করে পড়াশোনা করব। ফ্যামিলি এত দুর্বল, আমি কাউকে বুঝতে দিতাম না। কলেজে আমি ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলাম, আমি গান করতাম, সেই হিসেবেও সবাই চিনত। আর খেলাধুলা আমি কিন্তু ভীষণ পারদর্শী ছিলাম, আমি প্রতি বছর 3টা প্রাইজ নিয়ে যেতাম, তবে কারোর সাথে খুব একটা মিশতাম না। এর মধ্যে যখন আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা চলছে, কলেজে গিয়ে কমার্স বাণিজ্য শাখাতে ছিলাম, ব্যবসা নীতি প্রয়োগ প্রথম পরীক্ষার দিন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। কোনোভাবে মানে পরীক্ষার হলে যাওয়ার মতো অবস্থায় নাই, বাট আমি সেই পরীক্ষাটা মিস করেছি, জীবনটাকে প্রাধান্য দিয়েছি সেদিন। তার মধ্যে আমি আবার কলেজে যোগাযোগ করলাম, কলেজ থেকে বোর্ডে যোগাযোগ করলো। তো বোর্ড থেকে বলা হলো মানে আমি যে পরীক্ষাটা দিয়েছি শুধু সেই পরীক্ষাটা আমার অ্যাবসেন্ট দেখাবে, এবং সেই দরখাস্তগুলোতে পাশ করে আমি ওইগুলোতে পাশ থাকবো, আগামী বছর একটা সাবজেক্ট পরীক্ষা আমাকে দিতে হবে। পরীক্ষা চলার আগে আমি একটা স্কুলে একটা চাকরির অফার পেয়েছিলাম।
আচ্ছা, মানে ইন্টারমিডিয়েট পড়লেন, তো এই সময় খরচ আসছে কোথা থেকে টাকা?
এই সময় খরচ তো তেমন কিছু ছিল না, আমি আসলে টুকটাক টিউশনই করতাম, যেখানে লজিং থাকতাম। ওনারা খুব সদয় ছিলেন, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, বাট ওনারা খুব নরম হৃদয়ে ছিলেন, আমাকে ভীষণ ভালোবাসতেন। ওদের কাছে আমি অনেকটা ঋণী আমার লাইফের জন্য। তো ওনারা অনেক সময় আমাকে কিছু খাতাপত্র দিতেন, তারপরে কলেজ থেকে উপবৃত্তির টাকা পেতাম কিছু। কিছুদিন পরে একটা স্কুলে গেলাম, যে প্রস্তাবটা আগে পেয়েছিলাম পরীক্ষা শুরুর আগে চাকরি করার জন্য, ওই স্কুলে
যাওয়ার
চাকরির অফার দেওয়া হয়েছিল। ওই স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বললাম এবং আমাকে ডেট দিলেন, পরীক্ষা শেষ হোক তারপর আসো। তারপরে যখন আমি একটা পরীক্ষা মিস করলাম, আমি তো আসলে হতভম্ব হয়ে গেছি, কি করবো বুঝতে পারছি না, কোথায় যাব। তো শেষে আমি ওই স্কুলে গেলাম, পরে কথাটা ওনাকে বললাম যে স্যার আমার তো একটা পরীক্ষা মিস হয়ে গেছে। তো টিচারও আফসোস করলেন খুব, তো করার পর বললাম ঠিক আছে তাহলে তুমি আসো ক্লাস করাও। তো এরপর দিন থেকে আমি ওখানে যাচ্ছি। এভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন উনি আমাকে বললেন যে তুমি দুপুর 2টার পরে একটু এসো। সেদিন সম্ভবত মঙ্গলবার ছিল, স্কুল বন্ধ দিচ্ছে, গ্রীষ্মকালীন ছুটি। আসার পর ওনার সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে আমাকে বললেন যে আসলে আমি তোমাকে আসতে বলেছি একটা কারণে, তোমাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগেছে, তুমি যদি সম্মতি দাও আমি তোমাকে বিয়ে করবো,
বিয়ের প্রস্তাব করলো।
তখন আমি তো আসলে ভাবতে পারছি না যে কি বললেন উনি, বা একটা স্কুল উনি সৃষ্টি করলেন, উনি একটা কলেজের প্রফেসর, সামাজিক মর্যাদা আছে, আমার তো কিছুই নেই, তাহলে কেন আমাকে ধরনের প্রস্তাব করলো? তো বলছে আমি জানি না তোমার কি আছে না, তবে আমি শুনবো তোমার কি আছে নাই, আমি কোথায় গিয়ে প্রস্তাবটা দিব। তো শেষে আমি ওনাকে বললাম আমার একদম সমস্ত দুঃসহ যন্ত্রণাগুলোর কথা, আমি দুঃসময়ের কথাগুলো বললাম। শোনার পরে বলছেন ঠিক আছে, যে তোমার মায়ের দায়িত্ব আমি নিলাম।
আচ্ছা,
যেটা আমার একটা টেনশন ছিল আমার মাটাকে আমি কি করব, কারণ ওনার এত কষ্ট আমি আমার লাইফে দেখেছি আসলে, যেটা বর্ণনা করার মতো না। তো উনি বললেন ঠিক আছে, তোমার মায়ের দায়িত্বটা আমি নিব, তোমার সব দায়িত্ব, তোমার সমস্ত দায়িত্ব আমি নিলাম। তো আবার একজন সাক্ষীও করলেন, কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ একজন টিচার। আমি ওনাকে প্রশ্ন করলাম, স্যার আপনি আমাকে প্রস্তাব করার মতো কোনো যুক্তি আমি পাচ্ছি না। তো উনি আমাকে ধনী গরিব কোনো ব্যাপার না, ভালো লাগাটা প্রথম, আর তোমাকে আমার প্রথম দেখাতে ভালো লেগেছে। তো পরে আমি অনেক প্রশ্ন করলাম এরপরে ওনাকে, তো এরপরে আবার আরো দু তিন দিন পরে জানতে পারলাম উনি ম্যারিড, মানে ওনার বাচ্চা স্কুলে পড়ে, একটা বড় মেয়েটা প্লেতে পড়ে। তো তারপরেও আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি তো ম্যারিড, তো বলছে হ্যাঁ ম্যারিড, অসুবিধা কি, আমার তো সামর্থ্য আছে, আমি দুইটা বউ চালাতে পারবো, আমি তোমাকে প্রয়োজন আলাদা বাড়ি করে দিব, অসুবিধা কি, আর্থিক অবস্থা অনেক স্বচ্ছল। আর তখন তো আমারও ইমোশনের বয়স, আর আমি চারপাশ থেকে লাঠিগো থাকে, যেখানে একটু ভালোবাসা পাচ্ছি সেখানে আমি কিন্তু মাথা রাখছি। তো শেষে আমিও মেনে নিলাম আরেকজন সতীন থাকবে, এটা আমার আমার কোন ফ্যাক্ট না।
তার মানে আপনি ওনাকে বিয়ে করতে রাজি হলেন?
রাজি হলাম।
ওকে, এবং ওনার আরেকটা ওয়াইফ আছে, সেটা আপনার কাছে কোনো ব্যাপার না, কারণ আপনি সব জায়গায় টাক খেয়ে বেড়াচ্ছেন, মানে সেটেল হতে পারছেন না, আর যে কারণে আপনি রাজি হলেন। এবং আপনার মায়ের দায়িত্বটাও নিয়ে নিতে চাইছেন?
জি, আর ওনার সে সামর্থ্যও কিন্তু ছিল। এভাবে আসলে দুই চার দিন সময় গেল, এরপরে একদিন মঙ্গলবার ছিল সেদিনও, দুপুর দুইটা বাজে ওই একই স্কুলে, মানে দুজন টেবিলের দুপাশে বসেছিলাম, মাস্কের টেবিল ছিল, আর একজন যিনি সিনিয়র টিচার থাকেন সবসময় উনিও ছিলেন।
আচ্ছা,
ওনাকে ভাত আনতে পাঠালো, কেউ আমাকে বলছে মানে তুমি তো টেবিলের ওপাশে বসে আছো, আমার কাছে এসে বসো। আসলে আমি জানি না সে ধরে সে সময় কার কি ফিলিংস হয়, আমার খারাপ লাগছিল, লজ্জা লাগছিল, বাট ভালো লাগাও কাজ করছিল, ইচ্ছে করছিল হ্যাঁ আমি ওর পাশে একটু গিয়ে বসি। আমি ওর পাশে গেলাম, মানে চেয়ারটা নিয়ে বসছি, তো আমাকে বলছে তোমার চেয়ার নিয়ে বসছো কেন, আমার রান্নার উপর বসো। আমি বসেছি, এক সময় গিয়ে আমি কখন যেন মানে একেবারে সেন্সলেস হয়ে গেলাম, আমি বলতে পারবো না, যা হওয়ার তাই হয়,
মানে স্কুলের মধ্যেই,
স্কুলের মধ্যে, সে অফিস কক্ষের মধ্যেই।
ওকে,
তারপরে আমি বাড়িতে চলে গেলাম। তো এরপরে প্রায় বিশেষ করে মঙ্গলবার দিনটাতে এভাবে হতো।
আচ্ছা, প্রায় আপনাদের মধ্যে এই সম্পর্কটা চলতে থাকলো?
জি জি।
এই ব্যাপারগুলো অর্থাৎ প্রায় কিন্তু সবাই, মানুষ কিন্তু ভুলগুলো করে ফেলে, মাঝে মাঝেই আমরা না বুঝে আবেগের বসে অনেক সময় মানে ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ি, আমি সরাসরি বললাম ব্যাপারটা, এটা কিন্তু আসলে ভুল। মানে বিয়ের আগে মানে আমরা জানি যে একটা সামাজিক অবস্থান থেকে কতখানি সরে যাওয়া, নিজের কাছেই হয়তো আপনি নিজে অনেকখানি মানে অপরাধ বোধ করবেন একটা সময়, এই ছোট ছোট ভুলগুলো, এই ভুলটা আপনি করলেন, ছোট একটা ভুল এখন আপনি করলেন, কিন্তু এটার কিন্তু সুদূর প্রসারী একটা মাশুল আপনাকে দিতে হবে, কারণ ডিসিশন মেকিং ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আমি প্রায় বলি কথাটা যে আপনি এখন যদি ডিসিশন মেকে ভুল করেন, এটা এখন হয়তো আপনি কোনো ভোগ করবেন না, কিন্তু এটা একটা অটোমেশন সিস্টেমেই এটার একটা কুফল আপনার জীবনে আসবে। ওকে,
আবার ওর যে সময়গুলো কাটাতাম ওখানে, মানে ওর সিগনেচারটা আমাকে শিখিয়েছিল, ওই সিগনেচারটা আমাকে শিখিয়েছিল, মানে ও বলেছিল যে তুমি সারা জীবন এই সিগনেচারে সিগনেচার করবে, এবং আমি যদি স্কুলে না আসি আমার অ্যাবসেন্সের টাইমে তুমি আমার জায়গাটা সিগনেচারটা করে দেবে, আমার যেন অ্যাবসেন্স না দেখাই। তো আমি এভাবে করতাম, আমার ভালো লাগতো, কিন্তু আমার খুব ভালো লাগতো, মানে আমি আশ্বস্ত হয়ে গিয়েছি, আমার মনে হচ্ছে আমি একটা নতুন জীবন পেয়েছি, তো সেখানে শুধু স্বীকৃতিটা বাকি, যে কবুল বলাটা বাকি। তো এভাবে হঠাৎ করে একদিন খেয়াল করলাম যে আমার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে, আমি ওনাকে জানালাম, জানানোর পর উনি বললেন ঠিক আছে দু তিন দিন সময় নাও, হয়ে যাবে হয়তো। তারপরে এই দু তিন দিন সময় নেওয়ার পরে ও আমাকে আবার প্রশ্ন করলো, তো আমি বললাম না এখনো হয়নি। তো সেসব আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসছে, হোমিওপ্যাথিক ওষুধ, আমি সেগুলোও খেলাম, এরপরও যখন হয় নাই তখন কি করলো আমাকে অ্যালোপ্যাথিক কিছু ট্যাবলেট এনে দিল, একটা ট্যাবলেট মাত্র, তো সেটা ও নিজে আমাকে খাইয়ে দিয়েছে। কোথায় খাইয়ে দিয়েছে আমি বলি, আমার ওর স্কুলে মানে একই পরিবারের তিনজন স্টুডেন্ট পড়াশোনা করতো, আমি যেখানে লজিং থাকতাম ওখান থেকে এনে আমাকে মানে এয়ার অ্যাডভাইসে আমি এখানে লজিং থাকছি এখন, যেহেতু স্কুলের কাছে এবং তিনটা বাচ্চা ওর স্কুলে পড়ে, আবার নিজের যে আসা যাওয়ার যে সমস্যাটা ওইটা দেখে আমি আবার এই বাড়িতে লজিং নেই। তো শেষে ও ওষুধটা নিয়ে ওই বাসায় গেল, যেহেতু ও ঠিক করে দিয়েছে লজিংটা ওখানে যেতে পারে, ওই সিনিয়র শিক্ষক কিন্তু সাথে আছেন, তো ওখানে কথাবার্তা বলার এক ফাঁকে আমাকে একটা ওষুধ ট্যাবলেট খাইয়ে দিল, খেয়েছি, পরের দিন স্কুলে এসে দ্বিতীয় ট্যাবলেটটা আমাকে খাওয়ালো। প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল পেটে, এত ব্যথা আমি বলতে পারবো না যে কি ধরনের ব্যথা, মানে পেটের এক সাইডে মনে হচ্ছে যে পাথরের মতো হয়ে আছে, এখন এ ঘাবড়ে গিয়েছে, মানে ঘাবড়ে গিয়েছে বাট সেটা আমাকে দেখাচ্ছে না, বাট নিজে নিজে অনেক সব কি করবে কি হবে আমি সম্পূর্ণকে বিশ্বাস করছি, মানে তখন এমনটা পর্যায়ে যে আমাকে বিষও খাওয়াইতো আমি সেটাও খেয়ে নিতাম। তো শেষে আমাকে বললো ঠিক আছে, তো আমার এক বন্ধু আছে ওনার ক্লিনিক আছে, আমি তোমাকে ওখানে নিয়ে যাবো।
আপনাকে কিসের ট্যাবলেট খাওয়ালো, একটু ইন্টারাপ্ট করি।
অ্যাকচুয়ালি আমি জানি না ট্যাবলেটটা কিসের, তবে আমার যেটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রেগন্যান্সি ড্যামেজ করার একটা ট্যাবলেট। তো এরপরে আমাকে সেঞ্জিত করে নিয়ে আসলো, যেটাও ওর বন্ধুর একটা ক্লিনিক আছে, ওনার ক্লিনিকে আমাকে নিয়ে আসলেন। আমাকে বলা হয়েছিল, মানে আমি যদি ডাক্তার জিজ্ঞেস করে আমি ম্যারিড কিনা ম্যারিড বলতাম, এবং আমার নাম যদি জিজ্ঞেস করে আমি যেন আমার নামটা ব্যবহার না করি।
ওকে, পরিচয় গোপন করার কথা বলেছিল।
জি, তো আমি এসে সেটা করিনি, ম্যারিড কথাটা বলেছি, বাট আমি আমার নামটা গোপন করিনি, ওভাবে প্রেসক্রিপশন লেখা। যে ডাক্তার আমার ট্রিটমেন্ট করেছেন সম্পর্কে আমার খালা, বাট ওনার সাথে আমার পরিচয় না থাকার কারণে আমাকে চিনতে পারছি না।
আচ্ছা।
কিন্তু উনি বারবার বলছিলেন যে তোমাকে আমার চেনা চেনা মনে হচ্ছে। এরপরে আর পরিচয় পর্বটা হলো না, তো উনি আমার অ্যাবর্শনটা করালেন।
আচ্ছা, অ্যাবর্শন করিয়ে নিলেন।
জি, অ্যাবর্শন করালো। তো অ্যাবর্শনটার কথা বললে আসলে আমি এটাই বলবো যে জীবনে যেন কোনো মেয়ে ভুলে ওই কাজে না যায়, কারণ এই যে কি কষ্ট, এটা যে কত বড় পাপ, একটা সন্তানের জীবন, একটা জীবন নষ্ট করা। আসলে আমার মনে হচ্ছিল যে মানে আমার বিশেষ অঙ্গের মধ্যে দিয়ে, মানে একটা রডের মতো ঢুকাই দিয়ে, মানে মাথার মগজটা ধরে যেন টান মারছে, এরকম যন্ত্রণা আমার হচ্ছিল। তো আমি প্রচুর চিল্লাচিল্লি করছিলাম, কান্না করছিলাম।
তখন কতদিন হলো?
মাস দেড়েক।
আচ্ছা,
এরকম। তারপরে এখন ওখান থেকে ওষুধপত্র লিখে দিয়ে আমাকে রিলিজ করে দিল। তো উনি আবার রিসিভ করলেন, ঠিক একই টাইমে, স্কুল ছুটি হওয়ার যে টাইমটা থাকে ওই টাইমের মধ্যে কিন্তু পৌঁছে গেছে আবার। তো নিয়ে বাসায় দিয়ে আসলো, ওখানে ও নেমে গেল ওর দেখে, ওর বাসায় আমাকে পাঠিয়ে দিল। তো আমি গেলাম, এখন যাওয়ার পরে ওই বাসায় ঢোকার পরে যখন আমার এতগুলো ওষুধপত্র দেখলেন, ওই আন্টিটা খুব ভীষণ ভালোবাসে ভাই আমাকে। উনি আমার ওষুধগুলো দেখে মানে আমাকে সন্দেহ করছেন যে এতগুলো ওষুধ কি জন্য, তুমি তো অসুস্থ না, এতগুলো ওষুধ কি জন্য। তখন আমি ওনাকে বলতে পারছিলাম না। তো সেদিন থেকে উনি আমাকে মানে বাঁকা নজরে তাকাচ্ছেন, এবং উনি চেষ্টা করছেন খুঁজে বের করার যে আসলে আমার বিষয়টা
সন্দেহ জায়গাটা স্বাভাবিক
স্বাভাবিক। এরপরের দিন থেকে উনি আমাকে অবজারভেশনে রাখলেন, যে বিভিন্ন আত্মীয় স্বজনকে আমি যেদিকে যেদিকে আমার যাওয়ার পথ আছে সবাইকে বলে রাখলেন দেখার জন্য যে কোথায় যায় কি করে। মানে আমি যখন আসছি ক্লিনিক থেকে গেলাম, প্রচুর জ্বর, মাথা ব্যথা, চোখ লাল, এই অবস্থা, আর তো ব্যথা, প্রচন্ড ব্যথা। ওনার যে মেয়ে ক্লাস ফাইভে পড়ে তখন, আমি ওকে বললাম যে তুমি স্যারকে গিয়ে একটু বলো যে আমি খুব অসুস্থ, যে একটু যেন দেখতে আসে। মানে আমার ওই সময় আসলে ও ছাড়া আর কিছুই মাথায় নাই, আমার মনে হচ্ছে যে ওই আমার মাথার ছায়া, তো আসলে আমার যেন ব্যথাটা চলে যাবে এরকম মনে হচ্ছিল। তো ও বলেছে, বাট ও কোনো রেসপন্স করেনি। পরের দিন আবার বললাম, নো রেসপন্স। তো এরপরে আমি স্কুলে গেলাম, গিয়ে দেখি ও নাই। আবার দু তিন দিন পর যখন আমি একটু স্বাভাবিক হলাম, তখন স্কুলে রেগুলার ক্লাস করছি, যাচ্ছি, তো দেখি ও যেদিন আমাকে নিয়ে শহরে এসছে সেদিন তো ও অ্যাবসেন্ট ছিল, বাট ওর খাতায় ও সিগনেচার করে গেছে, আমি কিন্তু অ্যাবসেন্ট ওই দিন, আমি অ্যাবসেন্ট। এরপরে দেখি মানে আমাকে অ্যাভয়েড করছে, কথাবার্তা সবকিছুতে খুব বেশি অ্যাভয়েড করছে। ঠিক কিছুদিন পরে গিয়ে হঠাৎ করে ও যে সিগনেচার যেটা আমি করতাম, ওর সিগনেচারটা নিয়ে হঠাৎ করে মানে রিয়েক্ট করা শুরু করেছে অফিসে, একদম সব টিচারদেরকে ডেকে যে কি হলো এখানে সিগনেচারটা করলো কে। তো পরে সবাই চুপচাপ, একজন ম্যাডাম বলে উঠল, স্যার সঞ্জিদা করেছে।
আচ্ছা, ম্যাডামটা কি জানতো? আপনি
ম্যাডামটা আসলে সবাই জানতো বিষয়টা, জানতো, এ কারণে আচার আচরণ চলাফেরা কথাবার্তা মানুষ কিন্তু আন্দাজ করতে পারে, সবারই সব জিনিসটা আছে। বলার পরে আমাকে ডাকা হলো ক্লাস থেকে। তো ডাকার পরে আমাকে জিজ্ঞেস করলো যে এই সিগনেচার কে করেছে। মানে অনেক রেগে গিয়ে এতগুলো টিচারের সামনে আমাকে জাস্ট অপমান, মানে আমাকে কিভাবে দূরে সরাবে ওরই চিন্তা শুধু। তখন আমি বললাম, স্যার আমি করেছি। ও খুব রেগে গিয়ে বলছে, কেন তুমি কেন করলে এটা, কোন অধিকারে তুমি সিগনেচার করেছো? তখন আসলে আমিও রিয়েক্ট করে বললাম, স্যার কোনো অধিকার না থাকলে যে একজনের সিগনেচার একজনে করে না সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। কারণ আমার এই প্রতিবাদ দেখে উনি ঘাবড়ে গেলেন। ঘাবড়ে যাওয়ার পরে সব টিচারকে বললেন ক্লাসে যান। তো আমার সাথে কথা বললেন যে তুমি এত রিয়েক্ট কেন করছো। তখন আমি রেগে গিয়ে বললাম যে আমি এত কিছু বুঝি না, যা কিছু করেছেন, যা কিছু হয়েছে, বুঝলেও আমি বিশ্বাস করেছি,
বিশ্বাস করেছিলাম, একটা নির্ভরযোগ্যতা জায়গা ছিল, কারণ সব জায়গা থেকে আপনি ফিরে আসছেন, প্রতারিত হচ্ছেন।
আপনি কোন দিন আমাদের বিয়েটা হচ্ছে, আপনি কি করবেন দেখেন।
কতদিন ঘোরাচ্ছিল আপনাকে?
এগুলো প্রায় চার পাঁচ মাস হচ্ছে, বা মাস ছয়েক হচ্ছে,
মাস ছয়েকের মধ্যে।
জি, তো আমি ওনাকে বললাম যে মানে কখন বিয়েটা হচ্ছে আমাদের। তো এখন আমাকে,
এর আগে আপনি প্রশ্ন করেননি যখন বারবার আপনার সাথে? তখন তার কি উত্তর ছিল?
সেম, আমাকে ডেটও দিয়েছে বিভিন্ন।
আচ্ছা,
ও অনেক ব্যস্ত থাকে, ওর বিভিন্ন দায়িত্ব থাকে, হয়তো দেখা যায় ও এসে ড্রপ করে যে আজকে এই প্রবলেম, আজকে এই প্রবলেম, এভাবেই বারবার ড্রপ করে গেছে। আমি যখন খুব বেশি এক্সাইটেড হয়ে গেলাম, তখনই আমাকে বলছে মানে তুমি বুঝতে পারছো না, আমি অত্যন্ত ঝামেলা আছি, খুব কষ্টে আছি এখন, যেটা বোঝাতে পারছি না তোমাকে। আমি তোমাকে কোরআন শরীফ ছুঁয়ে বলো, তুমি বিশ্বাস করবে। আমি সেটা একটু ভরসা পেলাম, আসলে কোরআন শরীফ তো ছোটখাটো জিনিস না। সেদিন শবে কদরের দিন ছিল, মানে রাতটা শবে কদরের রাত ছিল। সে শবে কদরের দিন একটা কোরআন শরীফ নিয়ে স্কুলে আসলাম, সেই দুপুর দুইটা ওই টাইমটা। ও সে 30 পারা কোরআন উপর হাত রেখে ভাই বলেছে আমাকে, ও কখনো আমার জীবনটা সার্কা করবে না, আমাকে বিয়ে করবে।
প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদেরকে আরো একটা বিরতি নিতে হচ্ছে। একটা বিশেষ দিনে পবিত্র কোরআন ছুঁয়ে তার যে স্কুলের বস ছিলেন, যে তাকে চাকরি দিল এবং তাকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিল এবং নতুন করে কোরআন শরীফ ছুঁয়ে সে প্রতিজ্ঞাটা করল, এরপরে ওর জীবনটা কোন দিকে মোড় নিবে সেটা আমরা এখনো জানি না। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছে আপনাদের সাথে। এবং বিরতিতে যাবার আগে আরো একবার বলতে চাই যে আপনারা যদি আপনাদের জীবনের গল্পটা আমাদের সামনে বলতে চান তাহলে ফোন করুন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এছাড়াও চাইলে ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/সেতু.abcradio। প্রিয় শ্রোতা, ছোট একটা বিরতি নিচ্ছি, শুনছি আমরা সানজিদার জীবনের গল্প, একটু পরে ফিরে আসে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত জানাচ্ছি সবাইকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে, আর যে সেতু আছে এবং আপনারা শুনছেন সানজিদার জীবনের গল্প। আমরা যেখান থেকে বিরতি নিয়েছিলাম, আমি আর এখন কথা বাড়াচ্ছি না, যে সানজিদার স্কুলের শিক্ষক যে তাকে বিয়ে করবে বলে প্রতিজ্ঞা করেছিল, সে তাকে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করার কথা বলেছিল যে তাকে সে বিয়ে করবে, সেখানে আমরা বিরতি নিয়েছিলাম। প্রিয় শ্রোতা, আমরা সেখান থেকে ফিরছি। হ্যাঁ সানজিদা, তারপরে
আমি ওখান থেকে কোরআন শরীফ নিয়ে ফিরে যাই। আমি ছোট ছোট ঘটনাগুলো কয়েকটা কাগজে লিখে আমি কোরআন শরীফের ভাজে ভাজে রেখেছিলাম, মানে বিচারটা কাকে দিব আমি বুঝতে পারছিলাম না, দোষটা আমার উপরে আসবে। তো আমি সেজন্য বারবার চুপি সারা আল্লাহর কাছে বিচার দিচ্ছিলাম। ছুটিতে বাড়িতে গেলাম, কোরআন শরীফ তো রয়ে গেছে বাসায়, হয়তো কোনো একটা কারণে ওদের কোরআন শরীফটা পড়ার প্রয়োজন পড়ছে। তো ওরা কোরআন শরীফটা যখন নিল, ওনাদের বাচ্চাদের যে আরবি টিচার ছিল একজন হুজুর, ওনার হাতেই পড়েছে প্রথমে, উনি বিষয়টা আন্টিকে দেখান। আন্টি মানে উনি যে এতদিন যে অবিশ্বাসটা করছিলেন সেটা আজকে ক্লিয়ার হয়ে গেলেন। তো লেখার পরে আমি যখন নিজের পরে ওনাদের বাসায় আসলাম, আমাকে দেখলে উনি অসহ্য লাগছে, ওনার অসহ্য লাগছে এরকম ভাব দেখাচ্ছেন। তো পরে আমাকে ডেকে বসালেন, হুজুর সহ আসলো, এসে বসে বলছে আমার কিছু কথা বলার আছে তোমার সাথে, তুমি বসো। তো আমাকে জিজ্ঞেস করলো, আমি আসলে ওই মুহূর্তে মিথ্যা বলার কোনো ওয়ে নাই আমি বললাম। তো বলার পরে উনি বললেন যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, যা হওয়ার হয়ে গেছে তুমি আর দেরি করো না, তুমি ওকে চাপ দাও এবং তুমি পারলে সোজা কাপড় চোপড় নিয়ে ওর বাসায় উঠে যাও, এবং যতক্ষণ ও তোমাকে বিয়ে না করবে ততক্ষণ তুমি ওখান থেকে আসবে না, সরবে না এরকম। কারণ তুমি যদি এটা দেরি করো এটা একসময় গিয়ে হারিয়ে যাবে, তুমি অপরাধী হয়ে থাকবে। গেলাম স্কুলে, আবার গিয়ে ওনাকে বললাম। বলার পরে উনি দেখলাম আমাকে অনেকভাবে বোঝাচ্ছেন যে আসলে ওরা তোমাকে কুবুদ্ধি দিচ্ছে, তোমাকে রাখতে চাচ্ছে না, এরকম হবে, তুমি একটা কাজ করো, তুমি এসব না করে তুমি তোমার আবার ওই আন্টির বাসায় চলে যাও যেখানে আগে ছিলাম, ওনারা তোমাকে খুব বেশি লাভ করে, স্কুলে আসে খবর নেই। আমি আবার ওখান থেকে ওখানে চলে গেলাম। আমি মানে তারপর আমি এদেরকে বিশ্বাস করি, ওরটা বিশ্বাস করেছি, যেহেতু ও বলছে বারবার যে একটা প্রবলেমে আছে। তো শেষে ওখান থেকে চলে গেলাম। যাওয়ার পরে আরেক দিন স্কুলে, তাও সব টিচারদের সামনে, 14 এপ্রিলের পরে পহেলা বৈশাখের পরের দিন স্কুল খুলেছে, এসে দেখি মানে ও আমাকে হঠাৎ খুব অপমান করলো, আবারও খুঁটিনাটি বিষয় নিয়ে, এবং অপমান করে বললো যে তোমার সাথে আমার যা হয়েছে তুমি সব ভুলে যাও, এগুলো শুধুই কল্পনা ছিল, এগুলো কখনো বাস্তব হবে না। তো কথাটা বলার পরে আসলে আমি খুব রেগে যাই, কি করবো আমি বুঝতে পারছিলাম না।
এখানে তো আপনি বলতে পারতেন, আপনি যে তাকে দ্বিতীয়বার প্রতিজ্ঞা করলো,
জি
পবিত্র কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, তো এখানে আপনি কিছু কেন বললেন না?
আমি বলেছি, ওকে তো বলেছি, বাট আমি মানুষের সামনে সেটা ওপেন করতে চাচ্ছিলাম না, কারণ আমি জানি এটা ওপেন করলে ভাইয়া কিছুই হবে না, শুধু আমাকে দোষ দেওয়া হবে, যেটা পরবর্তীতে আমি উপাধি পেয়েছি, বেশি হিসেবে উপাধি দিয়েছে আমাকে। পরে না পারতে কি করলাম, চিন্তা করলাম যে আসলে আমি তো কোথাও বিচার পাবো না, আমি জানি যেহেতু আমার পেছনে কেউ নাই। ওই দিনই কিছু ঘুমের ওষুধ প্রায় 30টা এসে ওগুলো গুলে স্কুলে খেয়েছি।
এতগুলো ওষুধ আপনি খেয়ে ফেললেন?
জি।
এরকম ওষুধ শরীরের উপর নির্ভর করে, কিন্তু যে এরকম ওষুধ কেউ যদি 5টাও খায় সেটা কিন্তু তার মৃত্যু ঘটাতে পারে। আপনি 30টা ওষুধ সেখানে খেয়ে ফেললেন, ওকে। তারপর
আমি ওষুধগুলো খাওয়ার পরেও কিন্তু ক্লাস নিচ্ছি, মানে আমি চাচ্ছি আমি ওর সামনেই মরে যাবো, দেখুক যে আমি মরে যাচ্ছি। আমার যখন আস্তে আস্তে ওষুধের কাজটা শুরু হলো, আমি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছি, তখন ও আমাকে ডেকেছে, ডেকে বলছে তোমার কি হয়েছে? তো কিছু বলতে পারছি না, ঠিক আছে তোমার খারাপ লাগছে, একটা কাজ করো, টাকা দিল আমাকে 500, সিএনজি নিয়ে বাসায় চলে যাও। আমিও বাসায় চলে যাচ্ছি, আমি মনে করেছি হয়তো আমি যেতে যেতে মারা যাব। আমার মনে নাই আমি কিভাবে সিএনজিতে উঠেছি। আমি গিয়েছি কোথায়, আগে সেখানে দুইটা বাচ্চা পড়াতাম, তো ওখানে গেলাম। তো ওখানে আমি শুধু একটা কথাই বলছি, চিল্লে চিল্লে মানে এর কাহিনীগুলো বলছে যে তুমি আমাকে এ করেছো সে করেছো, তো আজকে তুমি আমার সাথে বেমানি করছো, এ কথাগুলো আওড়াচ্ছে। তো শেষে ওনারা মানে সবার থেকে যেভাবে রক্ষা করা যায়, আবার আশেপাশে সবাই জিজ্ঞেস করতে আসছে কি হয়েছে কি হয়েছে, যে ডাবের ডাবের পানি খাওয়ালেন, অনেক ডাক্তার আনলেন, ওষুধ দিলেন। পরের দিন ঠিক যখন স্কুলের টাইমটা হয়েছে, আমি আবার ঘর থেকে বের হয়ে গেছি।
আচ্ছা, মানে আপনি এতগুলো ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঠিক ছিলেন? আপনি
ঠিক ছিলাম
কিভাবে?
মানে এটাই, আমি ঠিক ছিলাম তো, এবং সময় মতো স্কুলেও পৌঁছেছি। আমি কিছুক্ষণ কিছুক্ষণ সেন্সলেস থাকতাম, বাট আবার সেন্সটা ফিরে আসতো। তো আমি স্কুলে এসে পৌঁছাইলাম, পৌঁছাই দেখি যে ও নাই। মানে এতদিন যে কথাগুলো আমি ওপেন বলিনি, এ কথাগুলো এখন ওই টিচারদেরকে বলছি। তো ওই যে টিচার সবসময় সাক্ষী ছিলেন, উনিও আছেন, তো উনি আমাকে সাপোর্ট করছেন, বলছেন হ্যাঁ ও তোমাকে তো বলেছে, আমার সামনেই বলেছে এই কথাগুলো, তো আমি সাক্ষী আছি। তো পরে আবার আমি দেখলাম কোন এক পর্যায়ে আমার ব্যাগের মধ্যে আরো 20টা ঘুমের ট্যাবলেট।
আচ্ছা প্রিয় শ্রোতা, এদিকে একটু আমি থামাচ্ছি ওকে, এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এতগুলো করে ঘুমের ট্যাবলেট যদি বিক্রি হয় কোথাও প্রেসক্রিপশন ছাড়া, কিন্তু কোন ধরনের ঘুমের ওষুধ কোথাও বিক্রি করা যায় না বা উচিত না, কিন্তু আপনার কাছে কেন করলো?
আসলে আমার মনে হয়, যেটুকু মনে হয়, আমি এক দোকান থেকে নিয়েছি।
আচ্ছা,
হতে পারে। তারপরে পরের দিন দেখি আমার ব্যাগে আরো 20টা ঘুমের ট্যাবলেট, তো আমি এর আগের দিন 30টা কিনেছি, সব খেয়ে ফেলেছি, তাহলে বাকি আরো 20টা ট্যাবলেট কোথা থেকে এলো? তো আমি জানি না, আজও পর্যন্ত কোনো রহস্য আমি খুঁজে পাইনি। ওই 20টা ট্যাবলেট খেয়ে ফেলেছি,
আবার পরের দিন
আরো খেয়ে ফেলেছি। তো খাওয়ার পরে তো এখন টোটালি লোড হয়ে গেছে, আর পারছি না নিজেকে ধরে রাখতে, দাঁড়াতে পারছি না, দাঁড়াচ্ছি পড়ে যাচ্ছি। ওকে না পেয়ে আমি যখন আবার চলে গেলাম সিএনজিতে করে, এবার আমি আমাদের বাড়িতে চলে এলাম। সিএনজিতে করে আসার সময় আমার পাশে একজন মুরব্বী বসা ছিলেন সিএনজিতে, তো আমি বারবার খেয়াল করছিলাম ওই লোকটা আমাকে হ্যারাস করার চেষ্টা করছে।
মানে আপনার সাথে কি, মানে আপনাকে অসম্মান করার চেষ্টা করছে?
অসম্মান বলতে উনি বারবার আমার গায়ে
হাত দেওয়ার চেষ্টা করছেন।
বাড়িতে গিয়ে গাড়ি সিএনজি থামলো, আমি নামছি না দেখে ড্রাইভার বাড়ির লোকজনদেরকে ডাকলো। এখন এরা এসে দেখে সিএনজি লাগে একই বেঁধে রেখেছে, যে তুই একে কোথা থেকে নিয়ে আসলি? তখন ও বলছে আমি তো আসলে জানি না, আমাকে বাড়িতে দিয়ে আসতে বললো, আমি বাড়িতে নিয়ে এসেছি। মানে আমাকে এরা ধরাধরি করে বাসায় নিল। একটা চিঠি লিখেছিলাম, অনেক বড় টোটাল হিস্ট্রিটা লিখে একটা চিঠি লিখেছিলাম, যে চিঠিটা আমি ওকে দিব, বাট আমি ওকে পাই না। তো ওই চিঠিটা আমার ব্যাগের মধ্যে ছিল, তো ওই চিঠিটা আমার পরিবারের লোকজন পাই, পরে বিষয়টা জানতে পারে। পরে ওরা ওকে ফোন দেয়, ফোন দেওয়ার পর ও রিসিভ করে কথা বলে। তো যখন আমার বিষয়টা বলা হয়, ফোনটা লাইনটা কেটে দিয়ে ফোনটা অফ করে দেয়। তো এভাবে প্রায় 5-6 দিন সময় গেল, আমি টোটাল পাগলের মতো ছিলাম। মানে এলাকায় কেউ বিশ্বাসই করেনি যে আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো, কিন্তু আমি বেঁচে থাকবো। আমার শুধু একটাই কথা ছিল, একটু সেন্স আসলে আমাকে দুটো, আমি সবার কাছে যাকে দেখতাম দুটো টাকা খুঁজতাম, আমাকে ফোন দিব, আমি একটাই প্রশ্ন করবো, আমার অপরাধটা কোথায়, মানে কেন আমার সাথে এমন করা হলো? 4 দিন 5 দিন কিংবা তারও বেশি সময় পরে আমাকে, মানে আমি বাড়িতে থাকছি না যেহেতু, বারবার বের হয়ে যাচ্ছি, বের হয়ে গিয়ে এর কাছে আসবো, বাট আমি আসতে পারতাম না, কয়েক কদম এসে আমি বেহোশ হয়ে পড়ে যেতাম।
আপনাকে কোন ট্রিটমেন্ট চলছিল তখন?
ট্রিটমেন্ট ডাক্তার দেখিয়েছিল, ডাক্তারে বলেছিল উনি হয়তো মারা আর যাবেন না, তবে একটু দুর্বল থাকবেন, ওনাকে শুধুই রেস্টে রাখবেন।
এবং অনেক ধরনের শারীরিক সাইড ইফেক্ট হয় বোধ
হয়,
সেগুলোকে আপনি?
আমি এই 2 বছর কথা বলতে পারি,
কথা বলতে পারতেন না,
না গুছিয়ে কথা বলা, একটা প্রশ্ন করলে আমি আনসার দিতে পারতাম না, যে পাগলরা যেরকম করে আমি ঠিক করে, মানে চিন্তা করতাম যে আমাকে কি বললো আমি কি বলবো।
মানে এই ধরনের ঘুমের ওষুধগুলো কিন্তু আসলে ব্রেইনের একটা রিল্যাক্সের জন্য ইউজ করা হয়, এবং সেটা একটা নির্দিষ্ট পরিমাণ ডোজে, আপনি তো আনলিমিটেড, আপনার ভারসাম্যতে প্রায় 50টা ট্যাবলেট, আপনার লিভার নষ্ট হয়ে যেতে পারত, আপনার মাথায় সমস্যা হতে পারত।
যেহেতু আমার একটা নাম ছিল, সুনাম ছিল, গর্বের গড়ে হলেও আমার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, তো সবাই আমার জন্য মানে আমাকে কবিয়া করত, হাই হাই করত সবাই, এরকম একটা পরিস্থিতি। এর মধ্যে কুজন সুজন না, এদের মানসিক অত্যাচার, এরা যে কি ভাষায় আমাকে কথা বলেছে, অ্যাজ এ প্রস্টিটিউট একটা সার্টিফিকেট দিয়ে দিল।
আচ্ছা, কি এলাকাবাসী?
এলাকাবাসী, এবং আমি যেদিকে যাচ্ছি মানে টোটাল আমার এরিয়াটা এবং ওর এরিয়াটা, ওখানেও আমাকে সবাই চিনে, অ্যাজ এ টিচার আমাকে সবাই ভালো জানে। আর যে বাচ্চাগুলো স্কুলে আসতে চাইতো না, বাচ্চাগুলোকে স্কুলে নিয়ে আসার ক্ষমতা রাখতাম, যে বাচ্চাগুলোকে দীর্ঘদিন ধরে মা বাবা অক্ষর চেনাতে পারছে না, পড়াশোনার প্রতি মনোযোগী করতে পারছে না, স্কুলে স্কুলে বসিয়ে বসিয়ে পড়িয়েছি, সেই হিসেবে আমার একটা ভালো নাম ছিল, আর আমি যার কাছে যেতাম মোটামুটি আমাকে সবাই মূল্যায়ন করত।
আচ্ছা, কিন্তু একটু পিছনে ফিরি, সেটা হচ্ছে যে আপনাকে একটা উপাধি দেওয়া হলো যে আপনি এরকম, সবাই জানাজানি হলো, ওই লোকটার ফ্যামিলি কি তারপরেও কিছু জানতে পারলো না?
জানতে পেরেছে, সবাই জানছে, বাট ওরা সবাই নিরুত্তাপ, ওরাও এটাও জানে এবং বিশ্বাস করে যে এই কাজটা ওদের ভাইয়ের দ্বারা, বাবার দ্বারা, ছেলের দ্বারা, হাজবেন্ডের দ্বারা হয়েছে, আর ওরাও কিছু করতে পারছে না। ওদের বাসায় গিয়েছি, তোর বড় ভাইয়ের সাথে কথা বলেছে দুজন, আমাকে এভাবে বলেছে, বোন ও তো ছোট না যে আমরা মেরে ধরে ওকে বুঝাবো, তবে তুমি যদি বুঝিয়ে কিছু করতে পারো তাহলে আমাদের আপত্তি নেই।
স্ত্রীর সাথে আপনার কথা হয়েছে?
কথা হয়েছে। আমি ওর সাথে বারবার যোগাযোগ করছি, কোনোভাবেই পারছি না। শেষে আমাকে আমার মা ওই খালার বাসায় পাঠিয়ে দিল যেখানে আমি প্রথম লজিং ছিলাম। মানে আমি যেদিন গিয়েছি সম্ভবত সেদিনই ও দুজন মানুষ নিয়ে ওখানে হাজির। আবারও একটা মিথ্যা আশ্বাস দিতে গিয়েছিল আমি একটু সুস্থ হয়ে আমাকে বিয়ে করবে। এখন এ যখন গেল আমি আসলে আর কোনোভাবে একে ছাড়তে পারছিলাম না, এতগুলো মানুষ আমার জড়ায় ধরে বসে আছে। বোঝাতে পারবো না যে আসলে প্রথম প্রেমের ক্ষেত্রে মানুষের ফিলিংসটা কেমন হয়, কারণ আমার আসলে কেউ ছিল না, ওই আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল। মানে আমি আমার জীবনটা ওকে সবে দিয়েছিলাম, মানসিকভাবে শারীরিকভাবে সব সেট থেকে, যার কারণে সেটা ভুলতে পারছিলাম না। তো শেষে ওখানে গেল, গিয়ে আবারও সে কিভাবে টাকা পয়সা দিয়ে আসলো, খালামাকে বলে আসলো চিকিৎসা করান আর সমস্ত খরচ আমি দেব, এক স্কুলে যেতে এখন দিবেন না, স্যালারি আমি পাঠিয়ে দিব, আমি আবার আসবো। আসার পরে এর আর কোনো দেখা নাই। আমি ফোন করি, ফোন রিসিভ করে বাট কথা বলে না।
তখন কি স্কুলের চাকরি তো ছেড়ে দিয়েছি?
তখন স্কুলের চাকরি আমি তো আসতে পারছি না, আমার তো ফিজিক্যাল ভালো না, আমার এনার্জি নাই। আর আমি স্কুলে আসলে আমাকে ও না করে এসছে,
ওই নিষেধ করে দিয়েছে,
নিষেধ করেছে যে তুমি অন্তত সুস্থ হও, তারপর আমরা আলাপ আলোচনায় বসবো কি করা যায়। আর আমি তখন কেমন যেন পাগলের মতো হয়ে গিয়েছি, আমাকে যে জিজ্ঞেস করে থাকে আমি সব কথাগুলো বলে দিচ্ছি, অনেকে মজা পাচ্ছে, অনেকে কষ্ট পাচ্ছে। শেষে আমি উপজেলায় গেলাম, ওখানে মহিলা বিষয়ক যিনি কর্মকর্তা ছিলেন ওনার সাথে কথা বললাম, উনিও আমাকে বকাঝকা করলেন, তোমরা বিয়ের আগে কেন এসব করো। তো ওখানে একজন ব্যক্তি আমাকে একটা পরামর্শ দিলেন যে আপনি এইভাবে পারবেন না, আপনি লিখিত একটা অ্যাপ্লিকেশন করেন, তো সেটা ইউএনওর কাছে করেন এবং থানায় করেন। আর ওই লোকটা ভীষণ প্রভাবশালী ছিল, ওদের বিপক্ষে কেউ যাচ্ছে না, সব আমার বিপক্ষে, ইভেন আমার মামা আমার বিপক্ষে, কারণ আমার মারও একই কথা যে ভুল করেছো কেন। আমি ইউএনওর কাছে যখন একটা অ্যাপ্লাই করলাম, ইউএনও সাহেব অ্যাপ্লিকেশনটা সিগনেচার করে থানায় পাঠালেন। ইউএনওর কাছে ওনার মানুষ গিয়েছে, তখন ইউএনও বলছেন আমি তো জানতাম না বিষয়টা কার, জানলে হয়তো এটা করতাম না,
রিসিভই করতো না,
করতো না। তখন তো ফেসে গেল, এখন তো সেটা ব্যাক করা যাচ্ছে না। ওসির সাথে যোগাযোগ করলাম, উনি আমাকে বারবার রিপ্লাই করতে বললেন কথাগুলো, উনি চাচ্ছেন যে কথাগুলো বিশ্বাসযোগ্য কিনা, আসলে আমি কোনোভাবে ছলছাতুরি করছি কিনা। তো উনি আমার কাছে যতবারই শুনেছেন ততবারই আসলে উনি কিনেছেন। তো শেষে উনি একজন দারোগাকে দায়িত্ব দিলেন, ডেট দিলেন, দিন আসেন আপনার মেডিকেল টেস্ট করা হবে। যাওয়ার পরে আমি যাওয়ার কিছুক্ষণ পরেই দেখি মানে ওনার লোকজন আবার এসে থানায় হাজির, আমাকে দেখে গেল, কিছু বলল না, ওসি সাহেবের সাথে কথা বলছে, এখন কম্প্রোমাইজ করবে। এখন ওসি সাহেব বলছেন এখানে এই যে মেয়েটার লাইফ যেভাবে আমি শুনলাম এটা কোনো কম্প্রোমাইজের বিষয় না, ইভেন এটা যদি বিয়ে করতেও বলে আমি মতামত দিব না যে বিয়ে করুক, কারণ বিয়ে করলেও শান্তি পাবে না। তো অনেকভাবে এলাকার প্রভাবশালী প্রতাপশালী ইভেন এমপি মন্ত্রী সবাই ফোন করেছে, কোনোভাবে কারো কথাই সায় দেননি। তো ওনাকে 5 লক্ষ টাকা ঘুষ প্রপোজ করা হয়েছিল, সেটাও ডিনাই করেছেন। অনেকে বলে যে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অসৎ, আমি বলবো হাজারো অসতের মধ্যে যে কিছু সততা আছে, হয়তো আমার মতো পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা সেটা দেখতে পাবেন। তো শেষে বললাম যে ঠিক আছে, আপনি যেহেতু পাচ্ছেন না আমরা ওদের দুজনকে বসাই দিই। তো আমার শুধু একটাই প্রশ্ন ছিল যে আমার অপরাধটা কোথায় ছিল। তো আমি যেটুকু দেখেছি, ও যখনই মানুষজন না থাকতো তখন আমার হাতে ধরে বলতো তুমি আমাকে মাফ করে দাও, সময়ের চাপে পড়ে তোমাকে বিয়ে করতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি।
কথাগুলো কি ওইদিন বললো যেদিন কম্প্রোমাইজের জন্য বসেছে?
জি, মানে থানার মধ্যে বলছে।
কিন্তু আপনার কি মনে হচ্ছিল যে এবারে সে মিথ্যা বলছে না?
আমি আমি আসলে সেটা কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, বুঝতে পারছি না। আসলে আজও আমি বলবো যে হয়তো আমাকে ভালোবাসতো, আসলে ও সমাজের চাপে কিংবা পরিবারের চাপে কিংবা জীবনের চাপে হয়তো আমাকে গ্রহণ করতে পারেনি। তো শেষে ও আমাকে কম্প্রোমাইজ করতে চাচ্ছে, এভাবে মানুষ জানাজানি হয়ে গেছে, সেটা আসলে আমাদের কারোরই সাধ্য নেই গুছানোর, কিন্তু তুমি আর সামনে যাইও না। তখন আমি অনেক চিন্তা করছি যদি আমি সেটা না করি, এই যে মানুষগুলো জানলো, ব্লেমটা আমার উপর আসবে। তো এই যে টাকা পয়সার আমাকে প্রপোজাল করা হলো, আমাকে 5 লক্ষ টাকা দেবে, আমি সেখানে ও ডিনাই করলাম, কারণ আমি জানি আমি 5 লক্ষ টাকা নিলে আমি সেই 5 লক্ষ জনের জন্য সার্টিফিকেট প্রাপ্ত বেশা হয়ে যাব। তো আমি সেটা চাইনি। ও যখন আমাকে বারবার এই প্রস্তাবগুলো দিচ্ছিল আমি এটা ডিনাই করেছি। ডিনাই করার প্রেক্ষিতে মামলা হয়ে গেল, আমি আমার সিদ্ধান্ত অটল ছিলাম। আমি ওকে এইটুকু রিকোয়েস্ট করেছি, আমাকে অন্তত একটা দিনের জন্য তুমি তোমার বউ করে নাও, তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বউ ছিলাম, অন্তত এইটুকু স্বীকৃতি নিয়ে এইটুকু সান্ত্বনা নিয়ে বাকি জীবনটা কাটাবো।
মানে এতটুকুই শুধু আপনার চাওয়া?
এইটুকুই চাওয়া ছিল। মানে এই বদনাম থেকে বাঁচার, মানুষ আমাকে এলাকার মানুষজন যে প্রতি মুহূর্তে মুহূর্তে অপমান করেছে, আমি রাস্তায় হাঁটতে পারিনি, তো পড়াশোনা করতে পারিনি, তো এই বিষয়টা থেকে বাঁচার জন্য
শুধুমাত্র আপনি আপনার সম্মান বাঁচাতে, মানে এতটুকুই শুধু আপনার চাওয়া ছিল। প্রিয় শ্রোতা, এইরকম ঘটনা চারপাশে হয়তো আমরা অনেকেই দেখেছি, অনেকেই শুনেছি, কিন্তু সানজিদার চাওয়া কিন্তু খুব অল্পই ছিল। ও বারবার প্রতারণার শিকার হয়েছে জীবনে, বহুবার বহু মানুষ ওকে প্রতারিত করেছে, ওর অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু ওর চাওয়া যতটুকু ছিল এতটুকু হয়তো সমাজই ওকে দিল না। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে এরকম কিন্তু অনেক অবহেলিত মানুষ আছে। সানজিদের অবস্থাটা কি আজকে এখন আমরা জানি না। গল্পের এই পর্যায়ে আমরা একটা বিরতি নিব, বিরতির পর ফিরে আসব। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আর যে সেতু আছি। এবং বিরতিতে যাবার আগে আরো একবার আমি ফোন নম্বরটা বলতে চাই, আপনারা যারা আপনাদের জীবনের গল্পটা বলতে চান, এবং আমরাও চাই যে আপনাদের জীবনের গল্পটা উঠে আসুক আপনাদের প্রিয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, কারণ প্রত্যেকটা জীবনেরই কিন্তু এক একটা করে গল্প রয়েছে, আমরা চাই সেই গল্পটা উঠে আসুক। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আর ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই।
Closer presents Hello 8920. Close up. The closer, the better. Closer presents Hello 8920. Close up. The closer, the better.
স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM। প্রিয় শ্রোতা, আমরা সানজিদার জীবনের গল্পে আছি। জীবনের গল্প ঠিক না বলে যদি আমি বলি যে জীবন যুদ্ধ শুনছি আমরা, তাহলে খুব একটা ভুল হবে না। ওর জীবন যুদ্ধের একেবারে শেষের দিকে আমরা চলে আসছি, ওর গল্পে ফিরব, কিন্তু তার আগে আমি বলতে চাই যারা আপনাদের জীবনের গল্পগুলো বলতে চান, ফোন নম্বরটি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। এছাড়াও ফেসবুকের মাধ্যমেও আপনি যোগাযোগ করতে পারেন, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/setu.abcradio। এই পেজটি আর যে সেতু নামে রয়েছে, এবং আপনি সেটাতে লাইক দিয়ে আমার মেম্বার হয়ে যান, এবং সেই পেজটির মাধ্যমেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, সানজিদার কাছে ফিরছি, যেখানে আমরা ছিলাম। সানজিদা প্লিজ সেখান থেকে আপনি আবার শুরু করুন।
শেষে আমি ওর কথায় রাজি হলাম না, বা ওকে আমি আমার কথায় রাজি করাতে পারলাম না।
এবং আপনি চাইলেন যে একদিনের জন্য হলেও যেন যে আপনাকে বিয়ে করে, এই যে অপবাদ আপনার মাথায় সেটা যেন আপনার উপর থেকে কেটে যায়।
ও সেটা করেনি, ও এটুকু সহানুভূতি আমার প্রতি দেখাতে পারেনি, দেখায়নি। শেষে মামলা হয়ে গেল, পরের দিন একে জেলে পাঠানো হলো, প্রায় 4 মাস 17 দিন জেলে ছিল। আমি এর মধ্যেও এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি।
মামলাটা হয়েছিল কিভাবে, লিপিবদ্ধ হয়েছিল মামলাটা?
মামলাটা অ্যাকচুয়াল নারী ও শিশু নির্যাতনের। তারপরে আমি আর পরিবারের সাথে যোগাযোগ করেছি বারবার, আবারও যে প্লিজ আমাকে অন্তত এটুকু স্বীকৃতি দিতে বলেন। মামলা হওয়ার পরেও তো আমি ওই অবস্থায় আমার এক সাবজেক্ট পরীক্ষাটা দিলাম, ও আমাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছে, মানসিক ভারসাম্যহীন বলেছে আমাকে। তো আমি সে বছরই পরীক্ষাটা দিলাম এবং পাশ করলাম। তো সেখান থেকে আমি যে মানসিক ভারসাম্যহীন না সেটা আবার প্রমাণ হয়ে গেল। তো ও জেলে গেল, 4 মাস 17 দিন জেলে ছিল। এরপরে জামিনে আছে, মামলাটা আমি চালিয়ে নিচ্ছি, চেষ্টা করছি।
কতদিন ধরে চলছে
এটা? প্রায় 10 বছর চলছে।
10 বছর?
10 বছর। আসলে সেটার কারণ হচ্ছে আমি আমার পক্ষ থেকে এখনো জোরালো কোনো স্টেপ নিতে পারি না, পারছি না। আমি যেহেতু দুর্বল, ওর পক্ষটা অত্যন্ত সবল। এর যখন 5-6 জন উকিল আমাকে প্রশ্ন করে, বারবার প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে, অপবাদ দেয়, খুব অপমান করে, আমি হতভম্ব হয়ে যাবো, কি করবো, কোথায় যাবো আমি বুঝতে পারি না। তবে একটা কথা, আমি কোনোভাবেই এর মানে আমাকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছিল জামিনে যাওয়ার পরেও, খুন করবে আমাকে এমন হুমকিও দেওয়া হয়েছিল। বাট আমি কেমন যেন ওই জায়গাটায় গিয়ে আমি এই সে খুনটাকে আর ভয় পাই না। খুন হব তাও আমি তোমাকে মাফ করব না। আমি এরপরে মোবাইল কিনি, নিজে স্বাবলম্বী হয়ে মোবাইল কিনি। আমি এরপরে প্রচুর টিউশনই শুরু করি, আবার ডিগ্রিতেও ভর্তি হই। এরপরে পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি একে ফোন দিতাম, বাট ফোন রিসিভ করতো কিন্তু কথা বলতো না আমার সাথে। এভাবে 2 বছর এভাবে চলে যেত, আমার অনেক টাকা নষ্ট হয়েছে শুধু ওকে ফোন দিয়ে দিয়ে। লং টাইমে রিসিভ করে রেখে দিত, হোল্ড করে রাখত। অত্যন্ত ওই সময়টা কাটিয়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে, বর্ণনা করতে পারবো না আসলে। মানে সবার আমি সেই সময়ে এসেও অনেক দিন না খেয়ে থেকেছি।
ওই সময়টাতে থাকতেন কোথায় আপনি?
ওই সময়টাতে আমি ওই আমার মামির কাছেই থাকতাম। 2008 সালের লাস্টের দিকে আমি টোটাল স্বাভাবিক জীবনটা ফিরে পাই। আমার শারীরিক মানসিক যে শক্তিটা, আমি ও যে মানুষ সেটা আমি ফিরে পাই। আবার আমি কেউ প্রশ্ন করলে সেটা পাল্টা উত্তর দিতে পারছি। 2009 সালের শেষের দিকে তাও আমি একজন সঙ্গীত শিল্পীর সাথে যোগাযোগ করি, ফোনের মাধ্যমে যোগাযোগ করে কথা বলি। কথা বলে বলি যে স্যার, আমি আমার অনেক গান কালেকশন আছে, তো আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে আমি হয়তো গান করতে পারতাম। উনি শহরে থাকতেন, আমি সেই গ্রাম থেকে ওনার সাথে এসে দেখা করি। আমার ভাই সহ এসছে, উনি আমার গান শুনলেন, লাইভ শুনলেন, তারপরে রেকর্ড শুনলেন। ওনার পর উনি আমাকে আশ্বস্ত করলেন, না তোমার ভয়েসে জোর আছে, তুমি পারবে, তো তোমাকে তো টাউনে থাকতে হবে। এখন টাউনে তো আমার থাকার কোনো জায়গা নাই। এখন ভাইয়াকে বললাম, ভাইয়া পারছে না রিস্ক নিতে, আসতে হবে শহরে, কিভাবে আসব, কি করব, টাকা পয়সা হাতে নাই, আমি টিউশনই করি, ওগুলো দিয়ে সংসারে খরচ চালাই, মাকে শান্তিতে চালাই, পড়াশোনার খরচ চলছে, কি করব। চিন্তা করতে করতে পরে একজন থেকে ধার নিলাম অল্প টাকা, আমার কাছে ছিল প্রায় 6,000 টাকার মতো, সব মিলে 10,000 টাকা করে আমি শহরে আসলাম। এসে উঠেছি, আমার যে মামি বলেছিলাম, সে ছোট থেকে বলে আসছে যে মামির কথা, ওই মামির ভাইয়ের ওয়াইফের কাছে আমি এসে উঠেছি। জি, বড় ভাইয়ের বউ, ওনারা শহরে থাকেন, ওনার বাসায় এসে উঠি, জাস্ট এসছি বেড়াতে এসছি। ওনার বাসা থেকে 2টা শোতে গিয়েছিলাম, তো এরপরে উনি আমাকে আর মানে রাখতে চাচ্ছিলেন না। ওনারা তো গান করেন না, ওনাদের সামাজিক এটা বাধা
অন্যরকম
দৃষ্টি নিয়ে দেখছে। আমার তো কেউ নাই পাশে, আমি একা যেতাম এবং একা একা ফিরতাম সে ভোর রাতে, তো হয়তো এটাকে সুদৃষ্টি দিয়ে দেখেনি, ওনাদেরকে ওটা ব্লেম দিবে বা একটা কথা বলবে, সেই জন্য হয়তো উনিও সেটা চাননি। তো উনি আমাকে একদিন ইশারে বললেন, আমি কয়দিন থাকবো কিংবা কি কি করবো সেটা। তো পরে আমি ওনাকে আশ্বস্ত করলাম, আমি টেনশন করবেন না, আমি চেষ্টা করবো, কি করা যায়। আসলে আমি তখন আমার তো কিছুই নাই, শুধু এক ব্যাগ কাপড় এবং এক ব্যাগ ডায়েরি ছাড়া কিছুই নাই আমার সম্বল। চট্টগ্রাম শহরে যখন আসি, খুঁজতে লাগলাম একটা বাসা কিভাবে পাওয়া যায়। তখন বাসা আমি যেগুলো পাচ্ছি ওগুলো থাকার মতো অবস্থা না। আমি এর আগে যেখানে থেকে চাকরি করেছিলাম বলেছিলাম 3 মাস গার্মেন্টসে, আমি ওই এরিয়ায় যাই, একটা কলোনি বলা যাবে, তো ওখানে যিনি মালিক আছেন ওনার সাথে কথা বললাম। ওকে বললাম যে আন্টি, আমি একজন স্টুডেন্ট এবং একজন সিঙ্গার, গান করি, তো এখানে আমার থাকার মতো কেউ না, আমি একা থাকবো, এখন আপনাদের সহযোগিতা পেলে আমি থাকতে পারবো, বাট আমার জিনিসপত্র কিছু না, শুধু এক ব্যাগ ডায়েরি এবং এক ব্যাগ কাপড় ছাড়া, তো আমার একটু নিরাপত্তার দায়িত্বটা আপনারা নেবেন, আপনাদের মেয়ে মনে করে আমাকে একটু নজর রাখবেন, আমি যেন কোনো ভুল না করি, সেজন্য আমার দিকে একটু শাসন রাখবেন,
মানে একটু সিকিউরিটি, একটু গার্ডিয়ানশিপ কেউ আপনাকে করুক, সেটা করছেন।
জি, মানে আমি বাউন্ডারিলেস জীবন চাই না। তো ওনাকে বলার পর দেখলাম ওনারা আমাকে পছন্দ করলেন, প্রথম দিনে আমাকে বললেন, ওকে যাও, ওই রূপটা তোমার, ওখানে সিঙ্গেল সিঙ্গেল রুম আছে ভাড়া দেওয়ার, ওই রূপটা তোমার, এবং আজ থেকে তুমি আমার মেয়ে, আমি তোমাকে দেখবো। ওই দিনই আমি মোটামুটি ছোট একটা খাট, একটা পড়ার জন্য টেবিল, ইউটেন্সিলস যেগুলো প্রয়োজন, এনে মোটামুটি ছোট একটা সংসার আমি গুছিয়ে ফেললাম। তুমি ওখানে একা থাকি, কলেজে যাই, ওখান থেকে গান করি, আবার এক মাসের মধ্যে আমি একটা স্কুলে জব নিলাম ওখানেও। তো স্কুলেও দেখা গেল আমাকে সবাই ভীষণ ভালোবাসছে, স্টুডেন্ট টিচাররা সবাই গান করি এটার জন্য আরো একটু স্পেশাল প্রায়োরিটি দিচ্ছে। এভাবে প্রায় 1 বছর করার পরে আমি মোটামুটি চিটাগাং প্রতিষ্ঠিত তখন অ্যাজ এ স্টেজ পারফর্মার, সবাই চিনে, মোটামুটি একটা নাম হয়ে গিয়েছে, একদম জুনিয়র শিল্পীদের মধ্যে মনে হয় আমি এত অল্প সময়ে এতটা জনপ্রিয়তা পেয়েছি। তো শেষে এসে 2010 সালে এসে আবার আমার হাজব্যান্ড, যিনি উনি আসলে আমাকে আগে থেকে চিনতেন, উনি এই ঘটনাগুলো জানেন, উনি আমার খবর নিতেন, উনি আমাকে একবার প্রপোজ করেছিলেন, তখন আমি সেটা মেনে নিইনি, আমি ওনাকে বলেছিলাম যে আমার একটা রিলেশন আছে। উনি ওনার ফুফাতো বোনের কাছে আমার খবর নিতেন, ওনার ফুফাতো বোন আমার 1 বছর সিনিয়র ছিল, বাট বান্ধবীর মতো ছিল, বাট ওরা ওনাকে নাকি খুব আজে বাজে কথা বলতো, যা যা বলার বলতো, তো উনি খুব কষ্ট পেতেন বাট বিশ্বাস করতেন না। উনি দেশের বাইরে ছিলেন, আসছেন, আসার পরে একদিন হঠাৎ করে রাস্তায় দেখা, মানে বললেন যে কোনো কথা না, আগে আমাকে তোমার নাম্বারটা দাও, আমি পরে কথা বলবো। নেওয়ার পরে আমাকে কথা বললেন ফোন করে, তাও প্রায় 2-3 মাস কথা বললেন, ফোন দিতে আমি কখনো তেমন একটা সুযোগ দিতাম না কথা বলার। তো পরে একদিন বলল যে তুমি এতদিন ফোন করলাম তাও চিনতে পারো না, আমার নাম্বারটাকে এখনো সেভ করা হয় নাই। উনি কিন্তু আমাদের এরিয়ারই পরিচিত, তো উনি আমাকে ফোনে প্রস্তাবটা করলো, করার পর বলছে যে তোমরা এখানে কার সাথে থাকো। তো আমি তখন এক ভাবির সাথে ছিলাম, ভাইয়া ছিল, আমার নিজের ভাবি না, আসলে একটা বাসায় সাবলেট ছিলাম, তো ওনারা মায়ের পেটের ভাই ভাবি যেরকম হয় ওরকম হয়ে গেছে। বললাম যে আমি আমার ভাইয়ের সাথে থাকি, ভাবির সাথে থাকি, তো বলছে তোমার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলা দাও, আমি একটু কথা বলবো। ভাইয়ের সাথে কথা বলা দিনে ভাবির সাথে বলে দিয়েছি, ভাবি না করলো, প্রস্তাবটা গ্রহণ করলো না, কারণ উনি ম্যারিড, ওনার 2টা ছেলে আছে, একটা ছেলের বয়স 7 আরটা 6 এরকম। এখন উনি আমার সাথে কথা বললেন, ওনাকে বিষয়গুলো বললাম, তো উনি বলছেন আমি আসলে সবই জানি, মানুষের থেকে যেভাবে শুনেছি খারাপভাবে আমি সেভাবে জানি, বাস্তবটা জানি না, সত্যিটা জানি না, সত্যিটা তুমি আমাকে বলবে। তবে আমি বলবো যে সত্যি যাই হোক, তোমার যদি নিজেরও কোনো অপরাধ থেকেও থাকে, তুমি যদি আসলে বেশাও হয়ে থাকো, সেটা আগে ছিলে, আমি তোমাকে বিয়ে করব, বিয়ের পর থেকে তুমি আমার বউ, এবং সেদিন থেকে আমার পরবর্তী জীবনটা যেন আর অন্য কিছু না হয়, মানে পবিত্র ভালোবাসার কাছে যেন সমস্ত অপবিত্রতা হেরে যায়। ওনার এই কথাটা আমার অত্যন্ত মনোপুত হলো, এবং উনি যেহেতু আমাকে আগেও প্রস্তাব করেছেন, তাহলে উনি আমার ভালো মন্দ সব জেনে কিন্তু আমাকে প্রস্তাব করছেন। পারিবারিক যে টানাপোড়েনগুলো, ছোটবেলার যে দুঃসহ সময়গুলো, এও বলা হয়েছে আমি ওর কাজের মেয়ে। তো উনি তারপরেও কোনো কিছুকে প্রাধান্য দেননি, উনি আমাকে একটা কথাই বলেছেন যে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব।
কিন্তু ওনার যে দুটো ছেলে রয়েছে,
আমি জানতাম, আমাকে বলেছে,
কিন্তু আপনার তাতে কোনো
আপত্তি নাই? কারণ আপত্তি নাই এই কারণে, আমার যেহেতু একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং সেখানে আমি কোনোভাবে প্রায়োরিটি পাইনি, ভালোবাসা পাইনি, আমি এটাই দেখাতে চেয়েছিলাম যে সতীন হলেও আমি সতীন না, আমার কাছে ও ধরনের কোন রূঢ় আচরণ কখনো কেউ পাবে না। মানে আমি নিজের যোগ্যতাটা প্রমাণ করতে চেয়েছিলাম।
আসলে শুধুই ভালোবাসা করছিলাম,
আমি শুধুই ভালোবাসা করছিলাম। তো উনি আমাকে যখন প্রস্তাব করলেন, ও আমাকে প্রশ্ন করলেন যে এজ এ সিকিউরিটি তুমি কি চাও আমার কাছে, মানে বিয়ে তো করবো আমি, তো দুই বাচ্চার বাপ, হ্যাঁ আমার একটা ওয়াইফ আছে, তাহলে তুমি আমাকে কিভাবে বিশ্বাস করবে, তুমি তো একবার উনি আমাকে করছেন। তখন আমি ওনাকে এটাই বললাম যে আসলে দুনিয়ায় হাজারো খারাপের ভিড়েও এখনো ভালো মানুষ আছে, যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এ কারণে পাপ। আসলে আমরা একজনের কাছে ধাক্কা খেয়ে আরেকজনকে যখন ডিনাই করি, অবিশ্বাস করি, তখন দেখা যায় এই অবিশ্বাসের কারণে হয়তো ভালো কিছু আমরা হারিয়ে ফেলি। আমি ওনাকে সে কথাটাই বলেছিলাম এবং সে কথাটাকে বলেছিলাম যে আমার কিছুই লাগবে না, আমার জাস্ট একটা বাচ্চা দরকার। আপনি সংসার করেন পরবর্তীতে না করেন আমার কোনো ভয় নাই, আমি স্বাবলম্বী, আমি চাইলেই আমার জীবনটা চালাতে পারি, একটা বাচ্চা আমি পালতে পারবো, বাকিটা আমার বিশ্বাসের উপর আপনি থাকবেন। তো শেষে উনি শর্তটা মেনে নিলেন এবং হেসেই মেনে নিলেন, যে জীবনে ফার্স্ট শুনলাম এই ধরনের কথা, আমি জানি না আর কেউ এই ধরনের বলেছে কিনা এভাবে, বাট আমি তোমার কাছে শুনলাম। তারপরে আসলে উনি বিয়েটা করলেন। তো করার পর থেকে ভাইয়া এখনো পর্যন্ত কি বলবো, মায়ের আদর বাবার আদর কিভাবে তুলনা করবো আমি জানি না, ভাইয়ের আদর, বোনের আদর, বন্ধুর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, আমি সবকিছু আমার সংসারে পাচ্ছি, আমার হাজবেন্ডের কাছে আমি সবকিছু পাচ্ছি। আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করে, উনি ব্যবসায়ী ছিলেন, উনার অনেক ইনকাম ছিল, ইভেন এমনও হতো যে ডেলি কয়েক লক্ষ টাকা ওনার আসতো, বাট উনি অনেস্ট, উনি সৎ ব্যবসা করতেন। তো সবাই যখন আমাকে বিয়ে করেছে, সবাই তো ছিছি ছিছি করছে, মানে বাড়িতে মুখ দেখাতে পারছে না, সে এক বিরাট কাহিনী যেগুলো আমি
ওনার বাড়িতে।
কারণ
ওনার স্ত্রী তখন কোথায় ছিল?
ওনার স্ত্রী গ্রামে ছিল, তো ওনার
এখানে যে একটা ব্যাপার আছে যে প্রথম স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে আপনার কি লিগালি কাজটা করেছেন বিয়েটা?
আমি সেটা জানি না পারমিশন নিয়েছে কিনা, তবে ওনার স্ত্রী বলেছে যে আমার থেকে পারমিশন নিয়েছে বা চুরি করে, মানে আমার থেকে সিগনেচার নিয়েছে বাট এভাবে। তো উনি আমাকে উনি বলেন যে আসলে সিগনেচার নেওয়া হয়নি, ওর থেকে অন্য বিষয়ে কিছু কাগজপত্র করা হয়েছিল, তবে ওইটা এসে মনে করছে। তবে না ভাই, আমি এখানে ওর জীবন আমি কোনো অন্তরায় না, আমার জীবন ও কোনো অন্তরায় না, আমরা আট মাস একসাথে ছিলাম, আমি ওনাকে আপা বলে সম্বোধন করি, উনিও আমাকে বোনের মতো সম্বোধন করেন। ইভেন উনি এটাও বলেন আমাকে না বাইরের মানুষদের বলেন যে ওনার বাচ্চাদের চেয়ে আমার বাচ্চাদের ওনার বেশি আপন মনে হয়, মানে বেশি ভালো লাগে। তো আমার বাচ্চাদের অত্যন্ত ভালোবাসে, ইভেন ওনার মা আমাকে মা হিসেবে সম্বোধন করেন, ওনার মাকে আমি মা ডাকি, ওনার বাবাকে মেনে নিয়েছেন। মানে আমার শাশুড়ি উনি এখনো আমাকে একটু বাঁকা দৃষ্টিতে দেখেন, আদার্স রিলেটিভ একটু বাঁকা দৃষ্টিতে দেখেন, আসলে সেটা দেখতো না, একটা কারণে দেখে, সেহেতু আমার ইনসিডেন্স আছে এবং সেটা খুব খারাপ ভাবে সবাই বর্ণনা করেছে, তো এই জন্য হয়তো সেটা সেভাবে দেখছে। তবে আমি তবুও বলবো, আমি আমার শ্বশুর বাড়ি থেকে, হাজবেন্ড থেকে, শ্বশুর থেকে, হাজবেন্ডের ওয়াইফ থেকে, কিংবা ওনাদের বাচ্চাদের কাছ থেকে আমি যে ভালোবাসা, যে সম্মানটুকু পেয়েছি, আমি বললাম এটুকু পাওয়ার যোগ্য না, তবুও পাচ্ছি, আমি ভালো আছি। তো সে থেকে আমার সঙ্গীত জীবন শুরু, আমি গান করি, আসলে এখন ঢাকা চলে আসছি, ঢাকায় গান করব বলে।
ঢাকায় আসছেন কবে?
ডিসেম্বরের 1 তারিখ।
মানে আপনি এবং আপনার হাজবেন্ড?
জি, আমার পরিবার
থাকছেন। এবং ওনার আগের ওয়াইফ কোথায় এখন?
উনি গ্রামে থাকেন, সে প্রথম থেকেই এখনো গ্রামে আছেন।
আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে না?
কোনো অসুবিধা হচ্ছে না।
ওকে, আজকে যে আপনি এখানে এসে আপনার জীবনের গল্পটা বললেন, কি বিষয় থেকে ইন্সপায়ার্ড হয়ে বা কেন মনে করলেন যে গল্পটা বলা উচিত?
কথাটা হচ্ছে যে আমার যে এক্স লাভার ছিল, কেউ লাভার বলবে, কেউ বাজে করে বলবে, আমি আমার দৃষ্টিতে ওকে তখন আমার হাজবেন্ড মনে করতাম, বা আমি মনে করেছিলাম যে হয়তো ওই আমার জীবনের শেষ পরিণতি, বা সেটা হলো না। আমি একটা কথা বলতে চাই, আমি সেটা বলতে পারছিলাম না। আমি রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের হ্যালো 8920 একটা অনুষ্ঠান শুনে, সুমি নামের একটা মেয়ে সম্ভবত যাকে অ্যাসিড মারা হয়েছিল, সে সিলেটের মনে হয় মেয়েটা, ওকে যে অ্যাসিড মেরেছে যে ছেলেটা, নামটা আমি ঠিক মনে করতে পারছি না, মানে ও মেয়েটা ওই ছেলেটাকে মাফ করে দিয়েছিল। ওই ঘটনাটা শোনার পর থেকে বারবার মানে মনে হচ্ছিল যে আমিও যাবো হ্যালো 8920-তে, আমি আমার জীবনের গল্প বলবো, জীবনের গল্প এই কারণে বলবো, আসলে আমি যে পরিস্থিতি থেকে, পরিস্থিতির মধ্যে পড়েও, এত বিপদের মধ্যে পড়েও পড়াশোনা ছাড়িনি, পড়াশোনার বিকল্প কিছুই নাই দুনিয়ায়। এরপরে বলবো যে মেয়েগুলো, তোমরা ইমোশনালি কাউকে ভালোবাসছ, প্লিজ একটু বিবেককে খাটাও, আমার মতো যেন কেউ আর বেশা উপাধি না পাও, আমার মতো কেউ যেন এভাবে জীবনে এতগুলো যে খারাপ স্মৃতির শিকার না হও, হয়তো এই ঘটনাটা না ঘটলে আমার জীবনটা অন্যরকম হতো, আজকে যেখানে আছে তার চেয়ে অনেক বেশি উজ্জ্বল হতো।
ওকে প্রিয় শ্রোতা, আমরা সঞ্জিদার জীবনের গল্পটা শুনে ফেললাম। একবার আমি মেনশন করেছিলাম যে জীবনের গল্প ঠিক নয়, জীবন যুদ্ধটা আমরা শুনলাম এবং জীবন যুদ্ধে কিন্তু আজও জয়ী, এ একটা সঞ্জিদার জীবনের গল্প আমরা শুনলাম। অনেক সঞ্জিদা আমাদের আশেপাশে আছে, তারা হয়তো সবাই জীবন যুদ্ধে জয়ী হতে পারেনি, কেউ পেরেছে কেউ পারেনি, কিন্তু একটা ব্যাপার এই গল্পের মধ্যে দিয়ে আমি আজকে সবাইকে বলতে চাই, আমার পক্ষ থেকে বলতে চাই, এবিসি রেডিওর পক্ষ থেকে বলতে চাই, যে মা বাবারা সন্তান হচ্ছে তাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে আপন। হয়তো অভাবের তাড়নায় সঞ্জিদার মা ওকে আগলে রাখতে পারেনি, কিন্তু যেই মা বাবারা রয়েছেন আমাদের সমাজে, আমার মনে হয় যে সবকিছুর পরেও তাদের কাছে সন্তানটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অবলম্বন। এই সন্তানকে অবহেলা করলে কিন্তু সে একই সাথে আপনি যেমন হারাচ্ছেন আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা, সেই সাথে সেই সন্তানটার জীবনটা অনিশ্চয়তার দিকে চলে যায়। তারপরে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা ভালোবাসছেন, একটু যাচাই করে নেবেন একটা সম্পর্কে জড়ানোর আগে আপনারা, যে এই সম্পর্কটার আসলেই পরিণতি কোন দিকে যাবে। হয়তো আপনি এই সম্পর্কটার মধ্য থেকে আপনার জীবনটা এমন দিকে টার্ন নিয়ে ফেলবে যেখান থেকে হয়তো আপনি আর ফিরতে পারবেন না। আজকের গল্পটা এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা। সঞ্জিদার জীবনের গল্পটা আমরা শুনলাম, আমি আবারও বলছি যে সঞ্জিদার জীবন যুদ্ধটা আমরা শুনেছি এবং ও এখন ভালো আছে, ও গার্ড করছে, ওর হাজবেন্ড রয়েছে, ওর দুটো সন্তান রয়েছে, ওর জীবনটা সুখের হোক, অনেক সুন্দরভাবে এগিয়ে যাক, শুভরাত্রি।
সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনদিন সেই সুখ পাখি, এই চেয়ে থাকা প্রাণী সয় না, সবাই তো সুখী হতে চায়। ভালোবেসে সুখী হতে বল কে না চায়, রাখা সুখী হয়েছিল বিষ্যামুরার, আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাব নয় সবই হারাব, এই যে প্রাণশয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.